আমাদের আজকের উপন্যাস ইয়েতি রাত্রিও তোমরা অখণ্ডভাবে পেয়ে যাবে আমাদের স্পটিফাই চ্যানেলে। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আবার নতুন গল্প বলতে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমরা। আজ শুনবে প্রখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের কলমে অর্জুন সিরিজের কাহিনী ইয়েতির আত্মীয়। সমরেশ মজুমদার জন্ম 10 মার্চ 1944 সালে জলপাইগুড়িতে। তার প্রথম উপন্যাস দৌড় ছাপা হয়েছিল দেশ পত্রিকায় 1975 সালে। তারপর একে একে লিখেছেন কালবেলা সিরিজ, সাতকাহন, আটকুঠুরি, নয় দরজা ইত্যাদি, এবং অর্জুন সিরিজেরও একাধিক উপন্যাস লিখেছেন, একাধিক টিভি সিরিয়ালের কাহিনীও। 1982 সালে তিনি আনন্দ পুরস্কার ও 1984 সালে সাহিত্য আকাদেমি ও বঙ্কিম পুরস্কারে ভূষিত হন। 2023 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের আজকের উপন্যাসটা আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের অর্জুন সমগ্র 3 এই বইটা থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। আজকের সুদীর্ঘ উপন্যাসটাকে আমরা দুটো পর্বে ভাগ করছি। এখন তোমাদের জন্য থাকছে এই উপন্যাসের প্রথম পর্ব। অখণ্ডভাবে গল্পটা কিন্তু ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে আমাদের স্পটিফাই চ্যানেলে, সেখানে শুনে নিতে পারো যদি অপেক্ষা করতে না চাও দ্বিতীয় পর্বের জন্য। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদেরকে ইউটিউব এবং স্পটিফাই দুটো জায়গাতেই সাবস্ক্রাইব কিংবা ফলো করনি, প্লিজ করে দিও। আর অবশ্যই বেল আইকন প্রেস করে অল করে রাখবে আমাদের সমস্ত গল্পের রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, সমরেশ মজুমদারের কলমে সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস ইয়েতির আত্মীয়র প্রথম পর্ব।
আজকের রাতটা থেকে যাও অর্জুন, রাস্তাটা ভালো নয়, 2 ঘন্টার রাস্তা 3 ঘন্টাতে যেতে হয়, তাছাড়া মেঘ জমেছে খুব।
তখন সবে সন্ধে নেমেছে, কথা হচ্ছিল সুভাষিনী চা বাগানের ম্যানেজারের বাংলোর সামনে দাঁড়িয়ে। রাত্রে চা বাগানের কারখানা, অফিস, রাস্তা বিদ্যুতের কল্যাণে দিনের আলোর মতো আলোকিত, কিন্তু পেছনের চা বাগান অন্ধকারে ঝিম মেরে আছে। অর্জুন সেদিকে তাকাতেই চটপটি আলো নিয়ে ছুটে গেল এপাশ থেকে ওপাশে।
আপনি যখন জিপ দিচ্ছেনই তখন তো যেতে খুব একটা সমস্যা হবে না, তা ওরা যদি পরশু সকালে যাত্রা শুরু করে তাহলে আজই আমার কিন্তু ওখানে পৌঁছানোটা দরকার, আর তাহলে কাল গোটা দিনটাই ওদের সঙ্গে থেকে তৈরি হওয়া যাবে।
ভানুদা আর আপত্তি করেননি, ড্রাইভারকে ডেকে উপদেশ দিয়েছিলেন যেন ঠিকভাবে জিপ চালায়, সাহেবের যেন কোনো অসুবিধে না হয়। ছুটন্ত জিপে বসে কথাটা ভাবতেই হাসি পেল অর্জুনের, ভানুদা তাকেও সাহেব বানিয়ে ছাড়লেন। অবশ্য চা বাগানের ম্যানেজারদের অধস্তন কর্মচারীরা সাহেব বলে থাকেন, অতএব সাহেবের বন্ধু বা ঘনিষ্ঠরা সাহেব হয়ে যাচ্ছেনই। তাছাড়া ভানুদা মনে প্রাণে বাঙালি হলেও আদব কায়দায় পুরো দস্তুর সাহেব, কখনো বিদেশে যাননি কিন্তু ব্রিটিশ কায়দায় জীবনযাপন করেন। আজ সকালে ফোন করে ঘুম থেকে তুলেছিলেন ভানুদা।
গুড মর্নিং অর্জুন, ঘুম ভাঙালাম মনে হচ্ছে।
না না, কেমন আছেন ভানুদা?
তুমি কি এখন খুব ব্যস্ত, হাতে কোনো কেস আছে?
না না, একদম বেকার, কেন বলুন তো?
তাহলে চটপট সুভাষিনীতে চলে এসো, ইন্টারেস্টিং ব্যাপার, তোমার খুব ভালো লাগবে। লাঞ্চের মধ্যে আসতে পারবে?
আচ্ছা বেশ, চেষ্টা করছি।
সুভাষিনী চা বাগান থেকে জলপাইগুড়ির দূরত্ব 2.5 ঘন্টা, কিছু কাজ সেরে সুভাষিনীতে পৌঁছাতে দুপুর গড়িয়ে গেল। এতটা পথ অর্জুন তার লাল বাইক চালিয়ে এসেছে, ভানুদা তখন অফিসে বসে কাজ করছেন। তিনি যতক্ষণে কাজ সেরে এলেন ততক্ষণে সুভাষিনী চা বাগানটা এক পাক ঘুরে দেখে নিল অর্জুন। শেষবার সে এখানে এসেছিল মেজর এবং অমল সোমের সঙ্গে, সেই সেরাও পাচার চক্র কেসে। চা বাগানের মধ্যে একটা ফাঁদ পেতে রাখা হয়েছে যাতে হিংস্র জানোয়ারেরা সেখানে ধরা পড়ে। অর্জুন দেখে এলো ফাঁদটা রয়েছে কিন্তু কেউ সেখানে পা রাখেনি। চায়ের সঙ্গে উপাদেয় জলখাবার খেতে খেতে কথা হচ্ছিল।
তুমি তো জানো আমি এডমান্ড হিলারির টিমে জায়গা পেয়েছিলাম যখন তিনি হিমালয়ে ইয়েতি খুঁজতে গেছিলেন।
জানি, ওই অভিযানের স্লাইডগুলোর কথা এখনো মনে আছে আমার।
এডমান্ড হিলারি সাহেব মারা গেছেন, কিন্তু নিউজিল্যান্ড থেকে একটা টিম এখন কলকাতায় এসেছে। এখন হিলারি সাহেবের টিমের নেতা জন বেলি বলে একজন। জনের বয়স আমার মতনই। কাল রাত্রে কলকাতা থেকে ও ফোন করে আমার সাহায্য চাইছিল, কিন্তু ভাই আমার বয়স হয়েছে, তাছাড়া চা বাগানের এখন এত সমস্যা যে ম্যানেজার হয়ে সব ছেড়ে আমি কোনো অভিযানে আর যেতে পারি না। ওয়েল, আমি জনকে তোমার কথা ফোনে বলেছি, ওর কোনো আপত্তি নেই তোমাকে দলে নিতে।
আচ্ছা, এটা কিসের অভিযান?
হিলারি সাহেব প্রমাণ করেছিলেন ইয়েতি বলে কিছু নেই, এক ধরনের তুষার ভালুক মাঝে মাঝে মানুষের মতো দুপায়ে হাঁটা চলা করে, পাহাড়ের লোকজন তাদেরই ইয়েতি বলে ডাকে। আমরা একটা গুফায় ইয়েতির মাথা আছে শুনে দেখতে যাই, সেই মাথাটা আর ইয়েতির গায়ের চামড়া বলে ওরা যা দেখিয়েছিল তা লন্ডনে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা গেছে ওগুলো ভালুকের মাথা এবং চামড়া, কিন্তু এই ভালুকগুলোর চরিত্র ভীষণ অদ্ভুত, মানুষ যা করে তাই ওরা নকল করার চেষ্টা করে। মানুষের মতো হাঁটতে, ওপরের দুটো পাকে মাঝে মাঝে হাতের মতো ব্যবহার করতে ওরা খুব ওস্তাদ। জন এই ভালুকগুলোর উপরে ডকু ফিল্ম তৈরি করতে এসেছে। কে বলতে পারে তুষার ভালুক খুঁজতে গিয়ে তোমরা হয়তো তুষার মানবকেই খুঁজে বের করতে পারো।
নিঃসন্দেহে ইন্টারেস্টিং বটে, কিন্তু ভানুদা আমি তো কোনোদিন পাহাড়ে চড়ার ট্রেনিং নিইনি, ছবিতে যা দেখেছি সেটা খুবই কঠিন কাজ, দীর্ঘদিন ট্রেনিং না নিলে একেবারেই সম্ভব নয়। তা জন আমাকে নেবেন কেন?
ঠিকই, যদি অভিযানটা আমাদের মতো পায়ে হেঁটে পাহাড় ভেঙে করা হতো তাহলে আমি তোমার কথা জনকে বলতাম না। ওরা ঠিক করেছে কাঠমান্ডু থেকে হেলিকপ্টারে চড়ে 14,000 থেকে 16,000 ফুট উঁচু পাহাড়ে গিয়ে বেস ক্যাম্প করবে সময় বাঁচানোর জন্য। তোমাকে কাঠমান্ডু যেতে হবে কালকেই।
কিন্তু কলকাতা হয়ে গেলে কালকে কাঠমান্ডু কি করে পৌঁছাবো?
তুমি কলকাতায় যাচ্ছ না, কাল সকাল 11টায় ভদ্রপুর থেকে প্লেনে উঠবে। শিলিগুড়ি থেকে জিপে ভদ্রপুর পৌঁছতে ঘন্টা দুয়েক লাগবে। ভদ্রপুরে পৌঁছে মানিকলাল আগারওয়ালের ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে আমার নাম বলবে, আমি ফোন করে দিচ্ছি, টিকিট রেডি থাকবে।
আচ্ছা ঠিক আছে, তবে আমার তো কোনো মাউন্টেনিয়ারিং গিয়ার নেই, মানে অত ঠান্ডায়।
এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, জন সব ব্যবস্থা করবে।
জিপ অন্ধকার চিরে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যতটা জোরে যাওয়ার কথা ততটা গতি উঠছিল না। রাস্তা এবড়ো খেবড়ো, বড় বড় গর্ত বাঁচিয়ে যেতে হচ্ছিল ড্রাইভারকে। এখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর একটু পরেই জলদাপাড়ার জঙ্গল। অর্জুন ভাবছিল কাঠমান্ডুতে গিয়ে জনকে কোথায় খুঁজে পাবে সেটা ভানুদাকে জিজ্ঞেস করা হয়নি, কাঠমান্ডুতে সে আগে কখনো যায়নি। তারপরেই সে নিজেকে বোঝাল একটা অভিযান যখন হবে তখন নিশ্চয়ই নেপাল গভর্নমেন্ট সেটা জানবে, খোঁজ পেতে অসুবিধা হবে না। এখন সত্যি বেকার বসেছিল সে, সত্য সন্ধানকে জীবিকা হিসাবে বেছে নেওয়ার পর খাওয়া পড়ার অভাব তার হয়নি। কলকাতা দিল্লির অনেক গোয়েন্দা সংস্থা তাকে ভালো টাকা মায়না দিয়ে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু সে যায়নি, কারণ মূলত মা এবং জলপাইগুড়ির ওপর টান। এই যে সে কাঠমান্ডুতে যাচ্ছে এর জন্য কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, কিন্তু জীবনে অর্থ রোজগার করাই তো সব নয়, এমন সুযোগ সহজে হাতছাড়া করা যায় না। জলদাপাড়া জঙ্গলে না ঢুকে ডান দিকের রাস্তা ধরে মাদারিহাটের মধ্যে জিপ ঢুকে পড়ল, এবং তখনই বৃষ্টি নামল। এত বড় বড় বৃষ্টির ফোঁটা অনেক দিন দেখেনি অর্জুন। রাস্তা ফাঁকা, দুপাশের বাড়িঘর দোকানপাট সন্ধে না হতেই ঘুমন্ত। কোনো মতে জিপ যখন হাইওয়েতে গিয়ে উঠল তখন বৃষ্টির চোটে রাস্তাঘাট কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না, বাধ্য হয়ে গাড়িটা সাইড করে থামাতে হল। বৃষ্টির সঙ্গে শিলও পড়ছে, জিপের টিনের ছাদে যেন দুর্মুষ চলছে। ডুয়ার্সে বৃষ্টি একবার শুরু হলে সহজে থামতে চায় না, অথচ কাল ভোরে বেরোতে গেলে আজ রাত্রে তাকে জলপাইগুড়িতে পৌঁছাতেই হবে। প্রয়োজনীয় জিনিসপত্র, জামা প্যান্ট, শীত বস্ত্র নেওয়া ছাড়া মাকেও রাজি করাতে হবে। অবশ্য সে টেলিফোনে মাকে বলেছে ওগুলো একটা স্যুটকেসে গুছিয়ে রাখতে, কিন্তু কোথায় যাচ্ছে তা বলেনি। পাহাড়ে ওঠার কায়দা না জানা ছেলেকে মা সহজে যেতে দেবেন বলে তো মনে হয় না। ঘণ্টা দুয়েক কেটে গেল, কিন্তু বৃষ্টি একই তেজে পড়ে চলেছে। শিলাবৃষ্টি আর হচ্ছে না এই রক্ষে, প্লাবন না হলে এইসব রাস্তায় জল জমে না। হাওয়া শুরু হতে অর্জুন স্বস্তি পেল, এই ঝোড়ো হাওয়া নিশ্চয়ই মেঘ উড়িয়ে নিয়ে যাবে। হঠাৎ শব্দ হল প্রচণ্ড জোরে, ড্রাইভার হেডলাইট জ্বালাতেই দেখা গেল একটু দূরে একটা বড় গাছ রাস্তার উপর পড়ে আছে, তার ডালপালায় রাস্তা ঢাকা। এই গাছের নিচে যদি জিপটাকে পার্ক করা হতো তাহলে, কল্পনা করতেই শিউরে উঠল অর্জুন। সামনে রাস্তা বন্ধ, অতএব ঘুরপথে গয়ের কাটা হয়ে তাদের যেতে হবে। বৃষ্টির জোর কমে এসেছিল, ড্রাইভার জিপ ঘুরিয়ে নিয়ে দ্বিতীয় রাস্তা ধরল। চারিধার এখন নিঝুম অন্ধকার, একে ঘুরপথে যেতে হচ্ছে বলে সময় বেশি লাগবে, তার উপর জিপের গতি বাড়ানো যাচ্ছে না এত গর্ত। মিনিট চল্লিশেক যাওয়ার পর হঠাৎ হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা গেল মোটরসাইকেলটাকে, রাস্তার পাশে গাছের গায়ে ধাক্কা খেয়ে পড়ে আছে, আর তার ঠিক তিন হাত দূরে একজন উপুড় হয়ে শুয়ে আছে। বোঝাই যাচ্ছে অ্যাক্সিডেন্ট, বৃষ্টির জল লোকটার শরীর ঘেঁষে চলে যাচ্ছে। অর্জুন অবাক হয়ে দেখল ড্রাইভার স্পিড বাড়িয়ে দিল, শরীরটাকে কাটিয়ে গর্ত উপেক্ষা করে এমনভাবে বেরিয়ে এলো যেন ভূতে তাড়া করেছে।
আরে গাড়ি থামাও, গাড়ি থামাও, আরে লোকটাকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।
ম্যানেজার সাহেব হুকুম দিয়েছেন রাতে কেউ হাত দেখালে বা পড়ে থাকলে যেন গাড়ি না থামাই, ওগুলো ওদের ফাঁদ আছে সব।
এমন ঝড় বৃষ্টির রাতে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, অর্জুন রেগে গেল, কিন্তু ড্রাইভার গাড়ি থামালো না।
সব লোকটা সত্যি চোট পেয়ে থাকলে নিশ্চয়ই রক্ত বেরোত, আমি কোনো রক্তের দাগ কিন্তু দেখতে পাইনি, এসব রাস্তায় একই রকম ডাকাতি প্রায় হয়।
অর্জুন কিছু বলল না আর, ভানুদা তাকে তার লাল বাইকটা ওর ওখানে রেখে জিপে করে পাঠিয়েছেন। অর্জুন চেয়েছিল নিজের বাইকে জলপাইগুড়ি ফিরে আসতে, ভাগ্যিস যায়নি। তাহলে এই ঝড় বৃষ্টির অন্ধকার রাস্তায় তার অবস্থা যে ওরকম হতো না তা কি বলতে পারে। বিবেকের দংশন ক্রমশ অসহ্য হয়ে উঠল অর্জুনের কাছে, কিন্তু কিছু করার নেই। ভারতবর্ষ থেকে নেপালে যেতে গেলে ভিসা পাসপোর্টের দরকার পড়ে না। শিলিগুড়ি থেকে জিপ তাকে ঠিক নটায় পৌঁছে দিল ভদ্রপুর। মানিকলাল আগরওয়ালের দোকান খুঁজে পেতে অসুবিধা হল না, বেশ বড় দোকান, প্রচুর বিদেশি পণ্যে সাজানো। মানিকলাল আগরওয়াল দোকানি ছিলেন, মধ্যবয়সী স্মার্ট মানুষ, পরনে সাফারি স্যুট।
গুড মর্নিং অর্জুন বাবু, মিস্টার ভানু ব্যানার্জির ফোন পেয়ে আপনার জন্য টিকিট বুক করে রেখেছি, আজ কোনো সিট ছিল না, একজনকে ক্যান্সেল করাতে হল।
সে কি?
আরে এ নিয়ে ভাববেন না তো, এখানে এরকম হয়। আসুন ভেতরে আসুন। তা আপনার নিশ্চয়ই সকালে কিছু খাওয়া হয়নি?
অর্জুনের খিদে পেলেও একটু অস্বস্তি হচ্ছিল, ভদ্রলোকের অমায়িক ব্যবহারে যদিও সেই সংকোচ কমে গেল। খাওয়া দাওয়ার পর মালিক লালুকে একটা খাম দিলেন।
এই যে আপনার টিকিট, ফেরাটা ওপেন আছে, আমি থাকি বা না থাকি দোকানে বললেই আপনাকে শিলিগুড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে। তা আপনি কাঠমান্ডুতে কদিন থাকবেন?
এখনো তো ঠিক জানি না, ওখানে যাওয়ার পর জানতে পারবো।
আপনি ডোমেস্টিক ফ্লাইটে যাচ্ছেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা বলছি, একটা ছোট প্যাকেট দিলে নিয়ে যেতে পারবেন?
প্যাকেট কাউকে দিতে হবে?
হ্যাঁ হ্যাঁ, আসলে যাকে প্যাকেটটা পৌঁছে দিতে পাঠাচ্ছিলাম তার টিকিটটাই ক্যান্সেল করতে হলো। তো তা কোন হোটেলে উঠছেন?
সেটাও মানে আসলে ওখানে গেলেই না আমি সব জানতে পারবো আর কি।
জানা থাকলে আমার লোকই আপনার হোটেল থেকে নিয়ে যেতে পারত। আচ্ছা ঠিকানা লিখে দিলে পৌঁছে দেবার সময় হবে আপনার? দেখুন না,
লোকটা এত উপকার করছে দেখে আর না বলতে পারল না অর্জুন। ভানুদার জিপ ছেড়ে দিল সে। মানিকলাল তাঁর গাড়িতে এয়ারপোর্টে পৌঁছে দিলেন। বেরোবার আগে একটা সাদা চৌকো পিচবোর্ডের বাক্স এগিয়ে দিয়েছিলেন তিনি।
না, আপনাকে কষ্ট করে পৌঁছে দিতে হবে না, এয়ারপোর্টে আমার লোক এসে আপনার সঙ্গে দেখা করবে, আমি ফোন করে দিচ্ছি।
কিন্তু আমাকে তিনি চিনবেন কি করে?
আপনার নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে ও বাইরে বেরোনোর গেটের সামনে দাঁড়িয়ে থাকবে।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা লোকটার নাম কি?
এস কে গুপ্তা।
সাদা প্যাকেটটা সুটকেসে ঢুকিয়ে নিল অর্জুন। এয়ারপোর্টে পৌঁছে প্লেন দেখে সে অবাক। বাগডোগরা থেকে দমদমে যেসব প্লেন উড়ে যায় তাদের আভিজাত্য অনেক বেশি, এই প্লেন একদম ছোট্ট, সাকুল্যে জন আটেক প্যাসেঞ্জার বসতে পারে। কেমন যেন খেলনা খেলনা মনে হয়। একজন বিমান সেবিকা আছেন তাঁর স্থান পেছন দিকে। ঠিক মতো পৌঁছে গেল ওরা। কাঠমান্ডু শহরটা ভ্যালির মধ্যে বলে পাহাড়ি শহর থেকে একটু আলাদা। এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে মানিকলালের কথা মনে পড়ল, কিন্তু তার নাম প্ল্যাকার্ডে লিখে কেউ দাঁড়িয়ে নেই। মিনিট দশেক দাঁড়িয়ে রইল অর্জুন, কেউ তার দিকে এগিয়ে আসছে না। এস কে গুপ্তার তো এখানেই আসার কথা। হতাশ হয়ে বাইরে বেরোতেই ট্যাক্সিওয়ালারা চেপে ধরল অর্জুনকে। সবাই তাকে পৌঁছে দিতে চায়। ওদের মধ্যে একজন পরিষ্কার বাংলায় বলল,
স্যার কোথায় যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি।
না ভাই, আমাকে না আর একটু অপেক্ষা করতে হবে, আমাকে নিতে একজন এয়ারপোর্টে আসছেন।
আগে আপনার কোনো বন্ধু স্যার?
অর্জুন মাথা নেড়ে না বলল। লোকটার কৌতূহল অর্জুনের পছন্দ হল না, কিন্তু ভিড়টা সরে গেল। তাকে ছেড়ে ট্যাক্সিওয়ালারা অন্য যাত্রী নিয়ে পড়েছে। এখানে কি ট্যাক্সিওয়ালারা বেশি প্যাসেঞ্জার পায় না? অর্জুন দেখল বাঙালি ড্রাইভারটি খানিকটা দূরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে যাচ্ছে। অর্জুন ঠিক করল আর অপেক্ষা করবে না, ফেরার সময় ভদ্রপুরে পৌঁছে মানিকলালকে তার প্যাকেট ফিরিয়ে দেবে। কিন্তু এখন জন বেইলিকে খুঁজে বের করা তার প্রথম কাজ। নিউজিল্যান্ডের লোকজন নিয়ে এসেছেন অভিযান করতে, খবরটা এখানকার পর্বত অভিযান বিষয়ক দপ্তর নিশ্চয়ই জানবে। অর্জুন ড্রাইভারটিকে ডাকল।
কোথায় যাবেন স্যার?
এখানকার মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটা চেনো?
কেন স্যার?
নিউজিল্যান্ড থেকে কয়েকজন অভিযাত্রীর আসার কথা, তারা কোথায় উঠেছেন সেটাই জানতে চাইছি।
ও তাই বলুন, এই গোপালকে জিজ্ঞেস করলেই সেটা জেনে যাবেন স্যার, কোথাও যেতে হবে না। কাল সন্ধ্যের প্লেনে ওরা এসেছে স্যার, উঠেছে ওই ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে। আমি তখন এয়ারপোর্টেই ছিলাম স্যার। তা ওই সাহেবদের সঙ্গে যদি দরকার থাকে তো আমি আপনাকে ওখানেই নিয়ে যাচ্ছি স্যার।
বাহ, আপনি তো দেখছি বেশ চৌখস লোক। হ্যাঁ বেশ তো, তাহলে ওখানেই চলুন।
তা স্যার, এই কাঠমান্ডুর কোথায় কি হচ্ছে তার সব খবর আপনি গোপালের কাছে পেয়ে যাবেন স্যার। এই তো কলকাতার একটা ছেলে পালিয়ে এসেছিল এখানে, তার বাবা মা আমার ট্যাক্সিতে ওঠায় আমি তাকে খবরটা দিয়ে দিলাম। এখানে তো আমার আর কম দিন হলো না স্যার, ওই যে গাড়িটা দেখছেন উল্টে আছে, এক ঘন্টা আগে অ্যাক্সিডেন্টে ওর ড্রাইভারটা মারা যায়। যে জিপটি ওকে ধাক্কা দিয়েছিল তার পাত্তা পুলিশ কখন পাবে তার কোনো ঠিক নেই, কিন্তু আমি জানি ওটা একটা ভাড়া করা জিপ স্যার।
এত কথা কিভাবে জানলেন?
আরে এই তো, আমি তো তখন প্যাসেঞ্জার নিয়ে এয়ারপোর্টে আসছি। পুলিশ ভাববে অ্যাক্সিডেন্টে গুপ্তা সাহেব মারা গেছেন, কিন্তু দিব্যি করে বলতে পারি স্যার, জিপটা গুপ্তা সাহেবের গাড়িটাকে পাশ কাটিয়ে এমনভাবে ধাক্কা মেরেছে যে উনি কন্ট্রোলই রাখতে পারেননি।
আচ্ছা, এই গুপ্তা সাহেবের পুরো নাম কি?
আগে সেটা এখনই বলতে পারবো না স্যার, কালকের পেপারেই আপনি পেয়ে যাবেন নাম।
লোকটার পদবী যে গুপ্তা, তা আপনি জানলেন কেমন করে?
আরে বাপ, অত বড় ব্যবসায়ী, নেপাল দু নম্বরই ব্যবসায়ীদের কাছে স্বর্গের মতো স্যার। কিন্তু এই গোপালের ট্যাক্সিতে দু নম্বরে জিনিস সাপ্লাই করতে পারে না কেউ। গুপ্তা সাহেবের লোককেও আমি ফিরিয়ে দিয়েছি।
অর্জুন সিটে হেলান দিল। এস কে গুপ্তা এক ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে যাবেন কেন? আর এই গোপালের কথা যদি ঠিক হয় তাহলে অন্য কোনো লোক তাকে দুর্ঘটনায় জড়িয়ে মেরে ফেলবে কেন? তার তো জানারই কথা নয় যে এখনই তিনি এয়ারপোর্টে আসছেন। কারণ সে ভদ্রপুর থেকে রওনা দেবার পর গুপ্তা সাহেব ফোনে জানতে পেরেছেন যে তাকে এয়ারপোর্টে যেতে হবে। এ নিশ্চয়ই অন্য লোক। ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে গাড়ি থামালো গোপাল।
তা কদিন থাকবেন স্যার? দরকার হলেই বলবেন স্যার।
বললাম যে এখনো কিছুই জানি না। তা কত দেব তোমায়?
আগে 200।
200? রাস্তা তো অতটাও বেশি লাগলো না।
অন্য কেউ হলে আরো বেশি চাইতো স্যার। তাছাড়া আপনার ঘোরাঘুরির ঝামেলা বাঁচিয়ে দিয়ে ঠিক জায়গায় যে পৌঁছে দিল সেই গোপালকে একটু দেখবেন না স্যার।
রিসেপশনে পৌঁছে অর্জুন জন বেইলির খোঁজ করল।
আপনি কি ইন্ডিয়া থেকে আসছেন?
আগে হ্যাঁ।
অর্জুন?
ইয়েস।
এনি আইডেন্টিটি কার্ড প্লিজ।
অর্জুন পাসপোর্ট বের করে দেখাল।
রুম নম্বর 207। মিস্টার বেইলি আপনার নামে ঘর বুক করেছেন, উনি তো কাজে বেরিয়েছেন।
ঘরটা সুন্দর, খাটে শুয়েছিল অর্জুন। এখন ভর দুপুর, ভাগ্যিস মানিকলা তাকে প্রচুর খাইয়েছিল। নিজের সুটকেসের দিকে নজর পড়তেই অর্জুনের এস কে গুপ্তার কথা মনে পড়ল। তার কাছে মানিকলালের ফোন নাম্বারও নেই যে জানিয়ে দেবে কেউ আসেনি বাক্সটা নিতে। গোপাল যা বলল সেই আশঙ্কাও ফেলনা নয়। অর্জুন ঘরের এক কোণে রাখা টিভিটা চালিয়ে দিল। রাজা এবং মন্ত্রীর খবরাখবর দেওয়া হচ্ছে স্থানীয় কেন্দ্র থেকে। পোখরাতে আরও ট্যুরিস্ট যাতে যান তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিরাটনগরের একটা কারখানায় বিস্ফোরণ ঘটেছে, তারপরেই পর্দায় ফুটে উঠল সেই দুর্ঘটনায় পড়া গাড়িটার ছবি, যা অর্জুন এখানে আসার পথে দেখে এসেছে। সংবাদ পাঠক জানাচ্ছেন আজ সকাল 11:30টার সময় এক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী এস কে গুপ্তা নিহত হয়েছেন। এটুকু জানা যাচ্ছে তিনি এয়ারপোর্টে যাচ্ছিলেন। তারপরেই অন্য খবর এসে গেল। অর্জুন হতবম্ব হয়ে গেল। ভদ্রপুর থেকে তার প্লেন ছাড়ার আগেই মানিকলাল ফোনে গুপ্তাকে এয়ারপোর্টে যেতে বলেন। দুর্ঘটনার সময় 11:30। বোঝা যাচ্ছে গুপ্তা একটুও সময় নষ্ট করেননি। গোপালের কথা যদি ঠিক হয় তাহলে আততায়ী গুপ্তাকে পথেই মেরে ফেলতে চেয়েছে। হয়তো সে গুপ্তার ফোন আড়ি পেতে শুনেছিল। কিন্তু যদি তাই হয় তাহলে আততায়ী গুপ্তাকে খুন করে এয়ারপোর্টে গিয়ে অর্জুনকে বলতেই পারত যে সেই গুপ্তা। অর্জুনের পক্ষে সন্দেহ করা সম্ভব ছিল না। বাক্সটা তখনই সে দিয়ে দিত, অর্থাৎ বাক্সটার প্রতি আততায়ীর কোনো মোহ নেই। তাহলে খুন করল কেন? অর্জুন সুটকেস খুলে সাদা পিচবোর্ডের বাক্স বের করল। এস কে গুপ্তা বড় ব্যবসায়ী, মারা গেলে যার কথা টিভিতে বলা হয় তিনি একেবারে সাধারণ মানুষ নন। তাছাড়া এই রকম একটা লোক মানিকলালের ফোন পেয়ে নিজে কেন এয়ারপোর্টে বাক্স টানতে যাচ্ছিলেন? অন্য কোনো লোককে পাঠালেই তো পারতেন। কি এমন বিশেষ জিনিস মানিকলাল পাঠিয়েছেন যে কর্মচারীদের ওপর বিশ্বাস করতে পারেননি গুপ্তা? একসময় ঘরের টেলিফোন বাজল। অর্জুন রিসিভার তুলে কানে দিল।
হ্যালো।
হাই অর্জুন, দিস ইজ জন, জন বেইলি। তুমি নিচের রেস্টুরেন্টে চলে এসো, তোমার জন্য ওয়েট করছি।
নিচের রেস্টুরেন্টে যেতেই ওদের দেখতে পেল সে। পাঁচজন পুরুষ এবং দুজন মহিলা টেবিলে বসে আছেন। অর্জুন কাছে গিয়ে নিজের পরিচয় দিতেই লম্বা একমাথা টাক রোগা এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে ওর হাত জড়িয়ে ধরলেন।
আই এম জন, কখন এসেছ তুমি?
এই তো খানিকক্ষণ আগেই।
একে একে সবার নাম এবং কে কি কারণে এসেছেন জানিয়ে দিলেন জন বেইলি। অর্জুন শুনল দুজন মহিলার একজন ক্যামেরা চালাবেন, অন্যজন ডাক্তার। ওদের সঙ্গে বসার পর লাঞ্চ ছিল, কন্টিনেন্টাল খাবার। অর্জুন লক্ষ্য করল কেউ জল খেলেন না। খাবার পর সফট ড্রিঙ্কসের টিন খুললেন।
ভানু আমার বন্ধু, স্যার হিলারির টিমে আমরা ছিলাম, ওকে রেফার করেছিল ডেজমন্ড ডয়েক। ডক্টর অসুস্থ হওয়ার পর ভানু প্রয়োজন হলে ইঞ্জেকশন দিত, খুব ভালো হাত ছিল। পরে জানা গেল সে ওই অভিযানে যাওয়ার আগে কোনো দিন ইঞ্জেকশনের সিরিঞ্জ ধরেনি। স্যার হিলারি তার বইয়ে এই ব্যাপারটা লিখেছিলেন। তুমি আমাদের এই অভিযানে কিভাবে সাহায্য করতে পারবে?
আমি যতদূর জানি আপনারা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপারের ছবি তুলতে যাচ্ছেন,
আপনাদের সঙ্গী হতে আমি আগ্রহী, কিন্তু আমি আসলে নিজেও ঠিক জানি না যে কিভাবে আপনাদের সাহায্য করতে পারবো।
পাহাড়ে চড়ার অভিজ্ঞতা আছে?
না, নেই।
তুমি ডক্টর?
না।
ওখানকার গ্রামের মানুষদের ভাষা জানো?
নেপালি বলতে পারি, তবে সম্ভবত ওরা নেপালি বলে না।
তাহলে তোমাকে নিয়ে আমার কি উপকার হবে?
আসলে আপনি ঠিকই বলেছেন। আসলে মিস্টার ভানু ব্যানার্জি,
এখানেই তুমি আসছো। আচ্ছা ফ্রেন্ডস, তোমরা এখন বিশ্রাম নিতে পারো, আমি আর অর্জুন একটু ঘুরে আসছি।
জন উঠে দাঁড়ালেন, বাইরে গাড়ি দাঁড়িয়েছিল। জন এবং অর্জুন সেটায় উঠলে ড্রাইভারকে সরাসরি হাসপাতালে যেতে বলা হল। কাঠমান্ডু খুব সাজানো শহর নয়, অন্তত দার্জিলিং এর সঙ্গে তুলনা করা যায় না।
এইবার নিয়ে চারবার আমি এখানে এলাম, শহরটা তেমন বদলায়নি।
হাসপাতালে যে আগেই খবর দেওয়া হয়েছিল তা বুঝতে পারল অর্জুন। ততক্ষণে সে ভেবে নিয়েছে আগামীকালই তাকে ফিরে যেতে হবে। খামোখা পয়সা এবং সময় নষ্ট করে সে এখানে এলো। বিশ্রী লাগছিল ওর। হাসপাতালের সিঁড়িতে স্মার্ট চেহারার এক তরুণ ডাক্তার দাঁড়িয়েছিলেন। ওদের দেখে এগিয়ে সে হাত মেলালেন।
হাই মিস্টার বেইলি।
ইয়েস, কেমন আছো ডক্টর?
আমি ঠিক আছি।
মিট মাই ইয়াং ফ্রেন্ড অর্জুন।
ডাক্তার করমর্দন করলেন অর্জুনের সঙ্গে, তারপর সিঁড়ি ভেঙে নিজের চেম্বারে নিয়ে গেলেন।
অর্জুন, এই হ্যান্ডসাম ডক্টরকে আমি জন্মাতে দেখেছি। ইয়েস, পাহাড় থেকে আমরা নামছিলাম, একটু পেছনে ছিলেন ওর বাবা আর মা। হঠাৎ ওর মায়ের শরীর খারাপ হল, সঙ্গে সঙ্গে তাকে মাটিতে শুইয়ে চারপাশে ঘিরে দেওয়া হল। একটু বাদেই আমরা কান্না শুনতে পেলাম। ওর বাবা জানালেন যে ছেলে হয়েছে। তারপর কি করা হল জানো? ওই সদ্যজাত সন্তানকে ওরা নিয়ে গেলেন পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদীর কাছে। আচমকা সেই বরফ গলা জলে ওকে চুবিয়ে পরিষ্কার করে গরম কম্বলে মুড়ে দেওয়া হল। আমরা চেঁচিয়ে বাধা দিতে গেছিলাম, কিন্তু যে পাহাড়ি গ্রামে ওরা থাকেন তার নিয়ম হয়তো ওই রকমই। নইলে সন্তান সম্ভাবা কোনো মহিলা স্বামীর সঙ্গে 10,000 ফিট উঁচু পাহাড় থেকে নেমে কাঠমান্ডুতে আসতে চাইবেন কেন? এই আশাটা যে কিরকম কষ্টকর, তা পাহাড়ে ওঠানামায় অভ্যেস যাঁদের আছে তাঁরাই একমাত্র জানেন। কিন্তু কাঠমান্ডু পৌঁছানোর আগেই শিশুটির মা অসুস্থ হয়ে পড়লেন। প্রায় 2 মাস তাঁকে শুয়ে থাকতে হয়েছিল কাঠমান্ডুর হসপিটালে। শিশুটির কিছু হয়নি। অবাক হওয়ার মতো ঘটনা, সেই শিশুটি ইনি।
আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।
ও নো 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 নো, আমরা কিছুই করিনি। ব্রিটিশ গভর্নমেন্ট তোমার দায়িত্ব নিয়েছিল।
ব্রিটিশ গভর্নমেন্ট কেন?
সেবার স্যার হিলারি আমাদের নিয়ে ইয়েতির সন্ধানে হিমালয়ে প্রায় চষে ফেলেছিলেন। ক্রমশ আমরা যখন হতাশ হয়ে পড়ছি, তখন খবর এলো এক পাহাড়ি গ্রামে ইয়েতির মাথা আর চামড়া সযত্নে রাখা আছে। আমরা সেখানে গেলাম। মন্দিরে ওগুলো খুব যত্ন করে রাখা ছিল। ইয়েতির মাথা বলে যেটাকে ওরা দেখালো তা দেখে আমাদের সন্দেহ হচ্ছিল। মাথাটা শুকিয়ে কিছুটা ছোট হয়ে গেল, তার সুচলো মুখ মানুষের মতো একেবারেই নয়, তবে গায়ের চামড়া ইয়েতির হতেও পারে। ওই বরফের উপর থাকতে হলে যতটা লোম থাকা উচিত তা ঠিক আছে। কেউ ইয়েতি দেখেছে কিনা জানতে চাইলে সবাই বলতে লাগল কেউই নিজে দেখেনি, কিন্তু যে দেখেছে তার কাছ থেকে শুনেছে, আর এই বস্তুগুলো সংগ্রহ করেছে ওদের পূর্বপুরুষেরা। স্যার হিলারি ওগুলোকে পরীক্ষা করাতে লন্ডনে নিয়ে যেতে চাইলেন। মোরল আপত্তি জানালেন। ওরা মনে করে জিনিসগুলো দেবতার উদ্দেশ্যে নিবেদিত, স্থানচ্যুত করলে গ্রামের মানুষেরা বিপদে পড়বে, ইয়েতি আক্রমণ করবে ওদের। আমরা অনেক চেষ্টা করলাম বোঝানোর, কিন্তু ভাষা বোঝাটাই একটা সমস্যা হয়ে দাঁড়াল। ওই গ্রামের মানুষেরা কাঠমান্ডুর নাম শুনলেও শহরটাকে দেখেনি, অতএব লন্ডন সম্পর্কেও কোনো ধারণাই নেই। শেষ পর্যন্ত ওরা একজনকে নিয়ে এলো, যিনি ওই 4,000 ফিট নিচে এক মিশনারি স্কুলে 1 বছর পড়েছিলেন। ভদ্রলোক ভাঙা ভাঙা ইংলিশ বলতে পারেন। তাকে ধরে শেষ পর্যন্ত মোড়লদের আমরা রাজি করালাম। শর্ত হল দু বছরের মধ্যে ওই দুটো জিনিস ওদের ফিরিয়ে দিতে হবে, আর সেই ভদ্রলোক ও আর একজন গ্রাম প্রধান ওই জিনিসগুলো বয়ে নিয়ে যাবেন। লন্ডন পৌঁছে ওনারা অবাক হয়ে গেলেন। ওদের ধাতস্থ করতে আমাদের বেশ সমস্যায় পড়তে হয়েছিল। ইতিমধ্যে সায়েন্টিস্টরা জিনিসগুলো পরীক্ষা করা শুরু করেছেন। এদিকে সেই অল্প ইংলিশ জানা ভদ্রলোক ব্যস্ত হয়ে উঠলেন। তিনি যে দেশে এসেছেন সেই দেশের প্রধানের জন্য তিনি উপহার নিয়ে এসেছেন, সেটা নিজের হাতে তাকে তুলে দিতে চান। তো কুইন তখন বাকিংহাম প্যালেসে নেই, দেশের বাইরে শুভেচ্ছা সফরে গিয়েছেন। বিশেষ ব্যবস্থা করে কোনো মতে তাকে বাকিংহাম প্যালেসে নিয়ে যাওয়া হল। সেখানে সব দেখে মুগ্ধ হয়ে উপহার রেখে ফিরে এলেন তিনি। ক্রমে পরীক্ষা করে দেখা গেল যে ওগুলো 200 বছরের পুরনো ভালুক জাতীয় কোনো প্রাণীর মাথা এবং চামড়া। তারপর জিনিসগুলো ওদের ফিরিয়েও দেওয়া হল। তারপর কুইন বিদেশ ভ্রমণ সেরে দেশে ফিরে ঘটনাটা জানতে পেরেছিলেন। তিনি তারপর নেপাল সফরে গিয়ে কাঠমান্ডুতে ওঠেন এবং সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। খবরটা ওদের গ্রামে পৌঁছে দেওয়া হল। সেই সময় আমরা দ্বিতীয়বার গিয়েছিলাম ওই গ্রামে। যেহেতু কুইন তার স্বামীকে সঙ্গে নিয়ে কাঠমান্ডু এসেছেন, তিনিও তার স্ত্রীকে সঙ্গে নিতে চাইলেন। তখন ভদ্রমহিলার সন্তান আসন্ন, অথচ পাহাড় ভেঙে নামতে পিছপা হননি। তার পরের ঘটনাটা আমি আগেই বলেছি। স্ত্রীকে হসপিটালে ভর্তি করে ভদ্রলোক কুইনের সঙ্গে দেখা করলেন। কুইন সমস্ত শুনে খুব অবাক হলেন। তারপর অ্যানাউন্স করলেন যে ওই শিশুর 5 বছর বয়স হলেই তার সব দায়িত্ব ব্রিটিশ গভর্নমেন্ট নেবে। এত গল্প তোমাকে শোনালাম অর্জুন, কারণ এক্ষেত্রে তোমার সাহায্য দরকার। ভানু জানিয়েছে তুমি সাহায্য করতে পারবে।
আমাদের গ্রামের মন্দির থেকে ওই পবিত্র জিনিস দুটো চুরি গিয়েছে, তারপরেই গ্রামের মানুষদের মধ্যে নানান অশান্তি আরম্ভ হয়েছে। কেউ কেউ প্রচার করছে সাহেবরা ওগুলো বিদেশে নিয়ে গিয়েছিল বলেই চুরি হল, অথচ মাঝে 30টা বছর কেটে গেছে, সে খেয়াল কারুর নেই। আশঙ্কা করা হচ্ছে মিস্টার জন বেইলি তার দল নিয়ে ওখানে গেলে আতিথ্য পাবেন না, বরং উল্টোটা হওয়ার সম্ভাবনা।
পুলিশে খবর দেওয়া হয়েছে?
পুলিশ? মিস্টার অর্জুন, ওখান থেকে খুব কাছের পুলিশ স্টেশনও অন্তত 1.5 দিনের হাঁটা পথ, গাড়ি যাওয়ার রাস্তা নেই। খবর দিলেও কোনো পুলিশ সেখানে যাবে না।
তা কাউকে সন্দেহ করেন
না? 30 বছর আগে ওখান থেকে কেউ কাঠমান্ডু আসত না। এখন অবস্থা অবশ্য বদলেছে, কিছু কিছু ছেলে আসা যাওয়া করে, তারা লোভের ফাঁদে পা দিতে পারে। আমার জন্ম হওয়ার আগে থেকেই স্যার হিলারির দৌলতে সবাই জেনে গিয়েছে যে ওখানে ইয়েতির মাথা আর চামড়া আছে। বিজ্ঞানীরা যতই বলুক ওগুলো নীল রঙের ভাল্লুকের, এইদিকে কেউই সেটা বিশ্বাস করে না।
লোক অর্জুন, আমরা এসেছি ওই নীল ভালুকেরই ছবি তুলতে, কিন্তু পাহাড়ের মানুষেরা যদি বাধা দেয় তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ভানু তোমার কথা আমাকে বলেছে, তোমার উপর ওর খুব বিশ্বাস। তুমি যদি ওই হারানো ভালুকের মাথা আর চামড়া খুঁজে দিতে পারো তাহলে আমরা গ্রামবাসীদের সেটা ফেরত দিয়ে আসবো। আর সেই কারণেই যে আমরা যাচ্ছি সেটা এদের বুঝিয়ে বলবো, বুঝতে পারলে?
কিন্তু আমি যদি খুঁজে না পাই, মানে এতদিন হয়ে গেছে, তাছাড়া এত আইসোলেটেড জায়গাটা।
তুমি নাকি এখনো ব্যর্থ হওনি?
তার মানে এই নয় যে কখনোই হব না। দেখুন, জিনিসগুলো যদি দেশের বাইরে পাচার হয়ে গিয়ে থাকে তাহলে তো আমার কিছুই করার নেই, তাই না?
চেষ্টা করে দেখতে ক্ষতি কি? অ্যান্ড ওয়েল, ওগুলো যদি খুঁজে বার করতে পারো তাহলে আমি তোমাকে $5,000 পারিশ্রমিক হিসেবে দেব। ডান?
অর্জুনের দিকে হাত বাড়ালো জন, হাত মেলালো অর্জুন।
আচ্ছা, এই চুরিটা ঠিক কতদিন আগে হয়েছে আর আপনি সেটা জানলেন কিভাবে? প্রথমে
ঠিক 10 দিন আগে চুরিটা ধরা পড়ে, তারপর গ্রাম থেকে লোক এসেছিল খবর দিতে।
তার মানে গ্রামের লোক এখানে আসার আগেই চোর পৌঁছে গেছে।
না, লোকটা রওনা হয়েছিল সেদিন দুপুরে। পথে চার রাত ওকে বিভিন্ন গ্রামে কাটাতে হয়। ও খোঁজ নিয়ে দেখেছে এই এক বছরে ওপর থেকে কেউ নামেনি। এইসব বরফ জমা পাহাড়ি পথে রাত্রিবেলা কোনো গ্রামে আশ্রয় না নিয়ে কেউ আসতে পারে না, তবে হ্যাঁ তার পরে আসতে পারে, সেটা আর খোঁজ নেওয়া হয়নি।
যে লোকটা খবর দিতে এসেছিল সে এখানে আছে?
না, গ্রামে ফিরে গেছে। ওর নাম উঘি।
আচ্ছা, এই কাঠমান্ডুতে যারা কিউরিওর ব্যবসা করে, মানে বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে, তাদের কাউকে চেনেন?
না, তবে নাম জানি, যেমন হরিকৃষ্ণ রুংতা, শেঠ বাবুলাল আর এস কে গুপ্তা। এদের অন্য ব্যবসার সঙ্গে কাঠমান্ডুতে কিউরিওর দোকান আছে।
এস কে গুপ্তা?
হ্যাঁ, এদিককার বিশাল প্রভাবশালী মানুষ।
ও আই সি। কিন্তু আজ একজন এস কে গুপ্তা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, উনি আর এই একই ব্যক্তি নন তো?
সে কি, এরকম তো কোনো খবর পাইনি আমি। অবশ্য যদিও আমি আজ লাঞ্চের পর ডিউটিতে এসেই আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। দাঁড়ান তো।
ডাক্তার টেলিফোন তুলে কাউকে জিজ্ঞেস করলেন,
শুনলাম আজ অ্যাক্সিডেন্টে এস কে গুপ্তা মারা গেছেন, বডি আইডেন্টিফিকেশন হয়েছে?
উত্তরটা শুনে তিনি রিসিভার নামিয়ে রাখলেন।
মাই গড, একই লোক। যদি এটা সাধারণ অ্যাক্সিডেন্ট হয় তো অন্য কথা, নইলে আরো কিছু খুন হওয়া অসম্ভব নয়।
আমরা তাহলে কবে রওনা দিচ্ছি?
কাল সকালে। আজ কার্গো ফ্লাইটে মালপত্র আসার কথা। আটজন শেরপাকে বুক করেছি, একটা হেলিকপ্টার দুবারে সবাইকে পৌঁছে দেবে। আমরা চেষ্টা করব যাতে তোমার ব্যবস্থা গ্রামেই করা যায়, পাহাড়ে ওঠানামা তোমাকে করতে হবে না।
সবাই গাড়িতে উঠল, গাড়ি চলতে আরম্ভ করল। অর্জুন চুপচাপ রাস্তার দিকে তাকিয়েছিল। এস কে গুপ্তা যদি অপরাধ জগতের লোক হন তাহলে মানিকলালও একই গোত্রের, একথা নিশ্চয়ই ভানুদার জানা নেই। জানলে তিনি মানিকলালকে অনুরোধ করতেন না। এস কে গুপ্তা খুন হলেন কেন? ওই ইয়েতির মাথা নিয়েই কোনো গোলমাল? গেস্ট হাউসে ফিরে জন নিজের ঘরে যাবার আগে বলে গেলেন,
সন্ধ্যা সাতটার সময় সবাই আমার ওখানে আসছে, তুমিও এসো। জুতো পোশাক সব কিছু দেখে নিয়ে যাবে, নিজস্ব জিনিসপত্র যতটা সম্ভব কম নেবে। গুড বাই।
ঘরে ঢুকে বিছানায় শুয়ে অর্জুন বাক্সটার দিকে তাকাল। কি আছে ওর মধ্যে? গাঁজা, চড়স বা অন্য কোনো ড্রাগ নয় তো? সঙ্গে সঙ্গে শরীর ঠান্ডা হয়ে গেল ওর। এয়ারপোর্টে যদি কাস্টমস তাকে বাক্স খুলতে বলত এবং ওইসব নিষিদ্ধ জিনিস পেত, তাহলে কত বছর যে কাঠমান্ডুর জেলে কাটাতে হতো তা ঈশ্বরই জানে। ওটা যে তার বাক্স নয় এ কথা কাউকে বিশ্বাস করাতে পারত না সে। বাক্সটা খুলে দেখার খুব ইচ্ছে হচ্ছিল অর্জুনের। তারপরেই মনে হল মানিকলাল জানে যে সে ভানুদার লোক, জেনে শুনে সে বিপদে পড়ে এমন জিনিস কি সঙ্গে দেবে? আচ্ছা, এমনও তো হতে পারে যে ভানুদার লোক বলেই সে গুপ্তাকে নির্দেশ দিয়েছিল অন্য কাউকে না পাঠিয়ে নিজে এয়ারপোর্টে গিয়ে যেন অর্জুনকে রিসিভ করে। বাক্সটা খুললে যদি দেখা যায় কোনো সাধারণ জিনিসই রয়েছে তাহলে লজ্জার শেষ থাকবে না। ওটা এমনভাবে প্যাক করা যে একবার খোলা হলেই সেটা বোঝা যাবে। অর্জুন উঠল, টেলিফোন ডাইরেক্টরি খুলে একটু খোঁজাখুঁজি করতেই নামটা পেয়ে গেল, শেঠ বাবুলাল অ্যান্ড সন্স। একবার গেলে হয় লোকটার কাছে, তার মন বলছে কথা পারলে কিছু কাজের কথা কানে আসবে। এখন প্রায় বিকেল, এই শহরে তাড়াতাড়ি অন্ধকার নামে। একটা জ্যাকেট চড়িয়ে অর্জুন বেরিয়ে এল। আসার আগে বাক্সটাকে তার সুটকেসে ঢুকিয়ে লক করে দিয়ে এল। লবি পেরিয়ে বাইরে বেরোল সে।
হ্যালো।
সে ঘাড় ঘুরিয়ে দেখল একজন বিদেশিনী তার দিকে এগিয়ে আসছেন। তার পরনে নীল জিন্স আর সাদা শার্ট, কাঁধে ব্যাগ। জন বলেছিলেন ইনি গোটা এক্সপিডিশন ক্যামেরাবন্দি করবেন।
হ্যালো, কেমন আছেন?
ফাইন, তবে যে কোনো জায়গায় প্রথম দিন আমার ভীষণ অস্বস্তি লাগে, ঘরে বসে বোর হচ্ছিলাম। জুডি ওষুধের লিস্ট মেলাচ্ছে। হাই, আমি ডেনা। কোথায় যাচ্ছেন?
একটু ঘুরে বেড়াতে, মানে সাইট সিইং আর কি। আসলে উত্তরবঙ্গে থেকেও কাঠমান্ডুতে এই প্রথমবার এলাম।
তাই? চলুন একসঙ্গে যাওয়া যাক, আপত্তি নেই তো?
একেবারেই না, চলুন।
ওরা ফুটপাথ ধরে হাঁটছিল।
আচ্ছা, আপনি কি প্রফেশনাল ক্যামেরাম্যান? সরি, কিছু মনে করবেন না, আমি ক্যামেরা ম্যান বলে ফেললাম, মানে
দ্যাটস ওকে। এইসব প্রফেশন পুরুষদের একচেটিয়া ছিল বলে শব্দগুলো তারাই দখল করে নিয়েছে। হ্যাঁ, আমি তিনটে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে কাজ করেছি, আপনার মতো আমিও পাহাড়ে চড়ার কোনো ট্রেনিং নিইনি। কি হবে জানি না, তবে ব্যাপারটা কিন্তু বেশ রোমাঞ্চকর। আপনি তো প্রাইভেট ডিটেকটিভ।
আগে না।
না মানে?
আমি সত্যান্বেষী, সত্য অন্বেষণ করাই আমার কাজ।
আই সি, কিন্তু পার্থক্যটা কোথায়?
পার্থক্য আছে। ধরুন একজন স্টিল ক্যামেরাম্যানের সঙ্গে একজন ভিডিও ক্যামেরাম্যানের তো তফাত আছে, তাই না? অনেকটা সেরকম ধরে নিন।
আচ্ছা, জন যখন বলল একজন প্রাইভেট ইনভেস্টিগেটর দলের সঙ্গে যাচ্ছে, তখন তো হয়েছিলাম খুব ভারী চেহারার মধ্যবয়স্ক কেউ হবে। আপনাকে দেখে কিন্তু মনেই হয় না যে আপনি। আমি যদিও একই বেটা ক্যামেরায় ছবি তুলব।
সেটা কি?
হাই সেন্সিটিভ ভিডিও ক্যামেরা।
আচ্ছা বেশ, চলুন ট্যাক্সিতে শহরটা একবার চক্কর মেরে আসি, তাহলে তাড়াতাড়ি সমস্তটা দেখা হয়ে যাবে। ট্যাক্সি!
ইস, ক্যামেরাটা সঙ্গে নিয়ে এলাম না বলে খুব আফসোস হচ্ছে, শহরটা সত্যিই খুব সুন্দর।
অর্জুন হিন্দিতে ড্রাইভারকে বাবুলালের দোকানে যাওয়ার নির্দেশ দিল।
এই, আপনি এখানকার ভাষা জানেন?
হ্যাঁ, কাঠমান্ডুতে নেপালির পাশাপাশি হিন্দিটাও অল্প বিস্তর চলে।
কিছুক্ষণের মধ্যেই শেঠ বাবুলাল অ্যান্ড সন্স দোকানটা চোখে পড়ল।
চলুন তো, এই দোকানটার কথা খুব শুনেছি, কিউরিও শপ, প্রচন্ড বিখ্যাত, কাঠমান্ডুর সব থেকে নাম করা কিউরিও শপ।
দোকানটার বাইরের সাজগোজ বলে দিচ্ছে বিদেশি খদ্দেরদের আকর্ষণের চেষ্টা আছে। ওরা ভেতরে ঢুকল, দরজায় দুজন দ্বাররক্ষী তাদের সম্ভাষণ জানাল। বিরাট হল ঘর, তাতে বিভিন্ন ঐতিহাসিক বস্তু শিল্পসম্মতভাবে সাজানো আছে। একজন সুন্দরী নেপালি মেয়ে এগিয়ে এল।
গুড আফটারনুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি?
ধন্যবাদ, আমরা আপাতত একটু ঘুরে দেখছি।
নিশ্চয়ই, কিছু লাগলে বলবেন।
পাহাড়ের দেশে এসেছি তো, পাহাড়ের যে কোনো জিনিস যদি।
আসুন আমার সঙ্গে।
ওরা তাকে অনুসরণ করে যে ঘরটা এসে পৌঁছাল, সেখানে কাচের বাক্সে সাজানো রয়েছে মুগ্ধ হওয়ার মতো সামগ্রী।
এই দেখুন, এটাকে অ্যাস্ট্রে বলে মনে হলেও এটা কিন্তু প্রকৃতিই বানিয়েছে। 8,000 ফুট ওপরে এক ঝর্ণার মধ্যে পড়েছিল সৃষ্টির প্রথম দিন থেকে। এই পাথরটার বিশেষত্ব হল মাঝখানের এই কালো গর্তটা, কিন্তু এর চারপাশটা দেখুন, চারটি রঙের বাহার।
কত দাম?
মাত্র $2,500 ম্যাডাম, স্বয়ং তেনজিং নোরগে এটা সংগ্রহ করে এনেছিলেন।
বাহাবা, তা দেশে ফিরে সবাইকে এই কথাটা কতটা বিশ্বাস করাতে পারবো সত্যিই জানি না। আচ্ছা, এমন কোন জিনিস নেই মানে, ধরুন ইয়েতি জাতীয়?
ইয়েতি? সরি, কাঠমান্ডুতে আপনারা তেমন কিছু পাবেন না।
আসলে আমরা কাল একটা অভিযানে রওনা হচ্ছি, ওই যে সমস্ত এরিয়া ইয়েতিদের এলাকা বলা হয়ে থাকে সেখানেই যাচ্ছি, এক্সপিডিশন একটা।
আপনারা কোথায় উঠেছেন, আপনার নামটা জানতে পারি?
ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, আমার নাম অর্জুন রায়।
সন্ধে 7টায় জনের ঘরে সবাই চলে এলো, অর্জুনকে নিয়ে মোট 8 জন। ঘরটা বেশ বড়, বেডরুম ও পাশে। শীত বস্ত্র হিসাবে অর্জুনকে যা দেওয়া হল তার ওজন কম নয়। কাঁধে ঝুলিয়ে যাবার ব্যাগ, যাতে সমস্ত সম্পত্তি থাকবে এবং নিজেকেই বইতে হবে। বরফের ওপর হাঁটার জুতো, চশমা, স্টিক, গ্লাভস, সবই ঠিকঠাক মিলে গেল শরীরের সঙ্গে।
প্রত্যেকে ব্যক্তিগত যে সমস্ত জিনিসপত্র ওপরে নিয়ে যাচ্ছি না, তাই ঘরে রেখে যাব। এনি কোয়েশ্চেন্স?
আমার অ্যাকচুয়ালি কোনো অভিজ্ঞতা নেই এটা নিয়ে। এত কিছুর সঙ্গে ক্যামেরা, স্ট্যান্ড, ফিল্ম কিভাবে বই নিয়ে যাব?
সরি ডেনা, তোমাকে বলা হয়নি। একজন লোক ওগুলো তোমার হয়ে বইবে, সব সময় তোমার পাশে পাশে থাকবে সে। যখনই প্রয়োজন হবে তুমি ক্যামেরা ইউজ করতে পারবে। ওয়েল, আজ আমরা তাড়াতাড়ি ডিনার করে নেব, কাল সকাল 8টায় সবাই যেন লবিতে চলে আসে।
ডিনার শেষ করে ঘরে ফিরে জিনিসপত্র গুছিয়ে রাখল অর্জুন। এই অভিযানে জন সঙ্গে কোনো অস্ত্র নিচ্ছেন কিনা জিজ্ঞেস করেনি সে। নিরাপত্তার ব্যাপারটা কি একটুও ভাবছেন না তিনি? অর্জুন সঙ্গে কোনো অস্ত্র আনেনি, বিদেশে অস্ত্র এনে কি যে বিপদ হবে কে জানে। এখন ঘটনা যেদিকে গড়ালো তাতে মনে হচ্ছে সঙ্গে কিছু একটা থাকলে ভালো হতো। সুটকেসটাকে রেখে যেতে হবে, বাক্সটাও সুটকেসেই থেকে যাবে।
হ্যালো,
আপনি কি অর্জুন?
আগে হ্যাঁ, আপনি কে বলছেন?
আপনি আমাকে চিনবেন না। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলা যেতে পারে?
কি ব্যাপারে?
সেটা ফোনে না বলাই ভালো। আমি যদি 5 মিনিটের মধ্যে আপনার ঘরে পৌঁছে যাই তাহলে কি আপনার অসুবিধে হবে?
না, ঠিক আছে, আসুন।
রিসিভার নামিয়ে রেখে অর্জুন হাসল। শেষ পর্যন্ত মানিকলাল তাকে খুঁজে বের করেছে। মানিকলালের পক্ষে আজ কাঠমান্ডুতে আসার কোনো সম্ভাবনা নেই, কারণ একমাত্র ফ্লাইটে সে চলে এসেছে। তাহলে গুপ্তার মৃত্যু সংবাদ পেয়েই মানিকলাল সুদূর ভদ্রপুর থেকে কাঠমান্ডুর কর্মচারীদের নির্দেশ দিয়েছে তাকে খুঁজে বের করতে। তবে যেই আসুক, মানিকলালের লিখিত নির্দেশ সঙ্গে না নিয়ে এলে সে বাক্সটা হস্তান্তর করছে না। দরজা খুলতেই এক প্রৌঢ় ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখল অর্জুন। ভদ্রলোক হাত বাড়ালেন।
অর্জুন?
ইয়েস।
ভেতরে আসব।
দরজা ভেজিয়ে দিয়ে ভদ্রলোক চেয়ার টেনে বসলেন।
আমার নাম প্রবীণলাল। আজ বিকেলে আপনারা আমার দোকানে পায়ের ধুলো দিয়েছিলেন।
আপনার দোকানে?
আমার দোকানে, শেঠ বাবুলাল অ্যান্ড সন্স আমারই দোকান। শেঠ বাবুলাল আমার বাবা, তিনি গত হয়েছেন বছর 5 হল, কিন্তু এখানকার মানুষের মুখে তিনি এখনো বেঁচে। আমি যা কিছু করছি সবই তাঁর আশীর্বাদে।
ভদ্রলোক দুটো হাত কপালে ঠেকিয়ে পিতৃদেবকে শ্রদ্ধা জানালেন। অর্জুন কল্পনাই করেনি তার খেলাচ্ছলে ঘুরে আসাটা এতটা কার্যকর হবে।
বলুন।
হ্যাঁ, আমার ছোট্ট দোকান তো আপনি দেখেই এসেছেন, এখানেই জন্ম কর্ম সবই। তো কাঠমান্ডুতে কোথায় কি হচ্ছে, কি পাওয়া যাচ্ছে তার খবর রাখতে হয় এই ব্যবসায় নামলে। মিস্টার জন বেইলির আন্ডারে একটা এক্সপেডিশন হচ্ছে, এই খবরটা জানতাম। এরকম তো কতই হয়, তাই মাথা ঘামাইনি। আপনি চলে আসার পর খবর নিয়ে জানলাম এক্সপিডিশনটা হচ্ছে ইয়েতিদের ছবি তুলতে। আমি যখন খুব ছোট ছিলাম তখন হিলারি সাহেব পাহাড় থেকে ঘুরে এসে বলেছিলেন ইয়েতি বলে কিছু নেই, নীল রঙের এক ধরনের ভাল্লুককেই লোকে ইয়েতি বলে ভুল করছে। কিন্তু এ কথা পাহাড়ের মানুষ বিশ্বাস করে না, তারা মনে করে ইয়েতি আছে। আপনিও তাই মনে করেন জেনে ভালো লাগলো।
আর এমনটা মনে হওয়ার কারণ?
আরে, ইয়েতি আছে বিশ্বাস না করলে আপনি দোকানে খোঁজ করবেন কেন? এ দলে আপনি একমাত্র ভারতীয়। আরে, আমিও তো তাই, এখানে পড়ে আছি পেটের দায়ে। আপনার সঙ্গে একটা চুক্তি করতে চাই। যদি যদি সত্যি ইয়েতির কোনো প্রুফ পান তাহলে আমাকে ছাড়া আর কাউকে বিক্রি করবেন না। দামের জন্য আপনি চিন্তা করবেন না।
তো প্রস্তাবটা আপনি আমাদের এক্সপিডিশনের ক্যাপ্টেন জনকে দিচ্ছেন না কেন?
সাহেবদের আমি বিশ্বাস করি না।
সে কি, ওই দলে তো আমিও রয়েছি। আর টিম লিডার যা বলবেন সেটাই তো করতে হবে। আপনি বলছেন ওগুলোর ভালো দাম হবে, তাহলে নিজেই লোক পাঠিয়ে কেন নিয়ে আসছেন না?
সম্ভব না, নেপাল সরকারের অনুমতি ছাড়া ওখানে যাওয়া যায় না।
কিন্তু বরফের ওপরের গ্রাম থেকে তো লোকজন এখানে আসে বলে শুনলাম।
ওখানকার বাসিন্দাদের ক্ষেত্রে ওই আইন চালু নেই। আরে মশাই, সেই চেষ্টা যে করা হয়নি তা নয়, কিন্তু কোনো কাজ হয়নি। আর আপনি যদি সাহায্য করতে চান তাহলে সাহেবদের না জানালেই হলো।
এখনো পর্যন্ত তার মানে কেউই কিছু আনতে পারেনি?
না, বাজারে একটা খবর চালু হয়েছে কিছুদিন হলো, ইয়েতির মাথা নাকি কাঠমান্ডুতে এসেছে, যদিও আমি বিশ্বাস করি না।
আচ্ছা, আর কেউ কি এসবের ব্যবসা করেন এখানে? একজনের নাম শুনলাম ভদ্রলোকের, এস কে গুপ্তা, তাই না?
ওকে আপনি চেনেন?
না, টিভিতে নামটা শুনলাম, দেখলাম আজকে অ্যাক্সিডেন্টে মারা গেছেন।
তাই বলুন, আমি একটু অবাক হয়ে গেছিলাম। আরে মশাই, অন্যায় করলে ভগবান ঠিক শাস্তি দিয়ে দেন।
ওকে আপনি চিনতেন?
বিলক্ষণ, কেউ মারা গেলে দুর্নাম করতে নেই, কিন্তু যা সত্যি তা চিরকালই সত্যি। হিটলার যে খুনি ছিলেন তা মারা গেছেন বলে কি বলবো না নাকি? ইন্টারন্যাশনাল স্মাগলার ছিল মশাই, ওই ইয়েতির মাথার গল্পটা ওই চালু করেছিল। যাকে, আপনার সঙ্গে সব কথাবার্তা ফাইনাল হয়ে গেল তাহলে। এবার এটা নিয়ে আমাকে একটু নিশ্চিন্ত করুন।
উঠে দাঁড়ালেন প্রবীণলাল, তারপর পকেট থেকে একটা খাম বের করে সামনে ধরলেন।
কি এটা?
আপনার অ্যাডভান্স, রাস্তায় খরচ করবেন।
শুনুন প্রবীণবাবু, আপনি হয়তো জানেন না, আমরা এখান থেকে হেলিকপ্টারে যাচ্ছি। যেখানে নামবো সেখানে শুধু বরফ আর ফাঁকা পাহাড়, মানুষ সেখানে হাতে গোনা। সেখানে দোকান কোথায় পাবো যে খরচ করব টাকাগুলো? আপনাকে তো আগেই বললাম, আমাদের ক্যাপ্টেন মিস্টার বেইলির সঙ্গে কথা বলুন। আপনার কোনো ভিজিটিং কার্ড জাতীয় কিছু আছে?
ভদ্রলোক মাথা নেড়ে পার্স থেকে কার্ড বের করে দিলেন, তারপর বিদায় নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। কয়েক সেকেন্ড বাদে অর্জুন বাইরে বেরিয়ে এল, উপর থেকে দেখতে পেল প্রবীণলাল হেঁটে গাড়িতে উঠলেন। দুজন লোক গাড়ির সামনের সিটে উঠে পড়ল। একজন কিউরিও ব্যবসায়ীর দেহরক্ষীর প্রয়োজন হয় কি? সকালে জন বেইলির ঘরে সবাই জিনিসপত্র রাখার পর তিনি একটা ম্যাপ দেখিয়ে বোঝাতে লাগলেন ঠিক কোন জায়গায় আজ হেলিকপ্টার নামছে। দলের অন্য সবাই এর আগেই ম্যাপের সঙ্গে পরিচিত, তাঁরা একবার নজর বুলিয়ে মাথা নেড়ে সরে যাচ্ছিলেন। এই ধরনের ম্যাপ অর্জুন আগে কখনো দেখেনি, তার বুঝতে অসুবিধা হচ্ছিল।
ম্যাপ দেখে আমি কি করব? আপনি যখন যেমন বলবেন তাই করব।
নো, নট এট অল। ধরো তুমি ওখানে গিয়ে পথ হারালে, কাউকে খুঁজে পাচ্ছ না, তখন এই ম্যাপ কম্পাস তোমার জীবন বাঁচাবে, বুঝলে মাই লিটল লেডি?
পর্বত অভিযানের অনেক কাহিনী পড়েছে অর্জুন, পাহাড়ে ওঠার আগে যা যা প্রস্তুতি নিতে হয় তা সামলাতে হিমশিম খেতে হয়, প্রচুর মালপত্র, খাবার, এলাহি ব্যাপার। কুলির মাথায় চাপিয়ে সেই সব নিয়ে রওনা হয়ে আসা হয় বেস ক্যাম্পে, সেইখান থেকে মূল অভিযান শুরু হয়। কুলিরা ফিরে যায় আর শেরপাড়া দায়িত্ব নেয়, তখন যে যার জিনিস বহন করে। রীতিমতো গলদ ঘর্ম ব্যাপার। এয়ারপোর্টে যে প্রান্তে হেলিকপ্টার দাঁড়িয়ে ছিল সেখানে কাঠের বাক্সের একটা পাহাড় দেখতে পেল অর্জুন। বাক্সের ওপর জিনিসগুলোর নাম লেখা। জন পাইলটের সঙ্গে কথা বলছিলেন, আটজন শেরপা আর আটজন সদস্য। এখন সবাই হালকা পোশাক পরে আছে। অর্জুন লক্ষ্য করল শেরপারা নিজেদের মধ্যে কথা বলছে। নিউজিল্যান্ডের মানুষগুলো গম্ভীর মুখে হেলিকপ্টার দেখছে। ডেনাকে বাদ দিলে এরা প্রত্যেকেই পাহাড়ে চড়ার অভিজ্ঞতা নিয়ে এসেছেন। অর্জুন জুডির দিকে তাকাল, ইনি মহিলা ডাক্তার, সঙ্গে একটা বড় চামড়ার ব্যাগ আর রাকস্যাক নিয়ে এসেছেন, ইনিও বোধহয় কম কথা বলেন। জন ফিরে এলেন।
তিনটে ট্রিপ দিতে হবে, প্রথম ট্রিপে জিনিসপত্রের সঙ্গে আটজন যাবে, ছজন শেরপা আর আমাদের দুজন।
হেলিকপ্টারে পেছন দিকটায় অনেক জিনিস ধরে গেল। জন বাকি সাতজনকে নিয়ে উড়ে গেলেন। এখন সকাল 8:30। 9:30 আগে হেলিকপ্টারের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সবাই ফিরে গেল এয়ারপোর্টের বিল্ডিং এর ভেতর। যে দুজন শেরপা থেকে গিয়েছিল তাদের সঙ্গেই ভাব জমাল অর্জুন। এরা দুজনেই এভারেস্টের অ্যাডভান্স ক্যাম্প পর্যন্ত উঠেছে, পিকে ওঠার সুযোগ এখনো পায়নি। ওরা আক্ষেপ করে বলল, মাঝখানে যেমন ঘন ঘন অভিযান হতো, এখন আর তেমনটা হয় না, অভিযান হলেই তাদের রোজগার বাড়ে। অর্জুন ওদের কফি খাওয়াচ্ছিল, ডেনা এসে যোগ দিল। হেলিকপ্টারে চেপে পায়ের তলায় পাইন গাছের মাথা দেখতে ভারী ভালো লাগছিল। দ্রুত পেরিয়ে যাচ্ছে গাছগাছালি। এতদিন যেসব প্লেনে অর্জুন উঠেছে তারা উড়ে গেছে 30,000 মাইল বা তারও বেশি উচ্চতায়। নিচে তাকালে শুধু মেঘের এবড়ো খেবড়ো মাঠ, কিন্তু এইভাবে প্রায় গাছের মাথা ছুঁয়ে পাহাড়ের ঔদ্ধত্যকে পাশ কাটিয়ে যাওয়ার অভিজ্ঞতা কখনোই হয়নি। এইসব জায়গা দিয়ে যদি হেঁটে যেতে হতো তাহলে পাহাড়ের পর পাহাড় ভাঙতে হতো।
এনি প্রবলেম?
ওই পাহাড়টায় একটা গাছ নেই, শুধুই পাথর।
আমাদের তো আর উঠতে হচ্ছে না।
পাহাড় পাহাড় আর পাহাড়, মাঝে মাঝে এক আধটা গ্রাম আর চাষের ক্ষেত দেখা যাচ্ছে। পাহাড়ের ঢালু জমিতে ফসল ফলাবার চেষ্টা হয়েছে, আর তারপরেই হেলিকপ্টার যেই ঘুরে গেল অমনি বরফ নজরে এল। সামনে পাহাড়টা অন্যগুলোর থেকে বেশ উঁচু, তার গায়ে ছোপ ছোপ বরফ লেগে রয়েছে। সেটাকে পাশ কাটাতেই বরফের সাম্রাজ্য শুরু হয়ে গেল। হেলিকপ্টারে ওঠার আগে যতটা সম্ভব শীতের পোশাক পরে নিয়েছিল সবাই, এখন চোখে গগলস উঠল। উপর থেকে বরফ দেখতে কি যে মায়াময় লাগে। উপর থেকে ওরা জনদের দেখতে পেল। প্রথম ফ্লাইটে নিয়ে আসা জিনিসপত্রগুলো টেনে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের গায়ে। জন একটা পতাকা নাড়ছেন, পাইলটকে নির্দেশ দিচ্ছেন কোথায় নামতে হবে। যে কোনো জায়গায় হেলিকপ্টার নামানো যায় না, যে বরফকে ওপর থেকে শক্ত মনে হয় সামান্য চাপ পড়তেই সেটা ফাঁক হয়ে যেতে পারে। অর্জুন পরে শুনেছিল আগের হেলিকপ্টার থেকে দড়ির সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছিল। জন এবং শেরপারা তাই বেয়ে নিচে নেমে অনেক পরীক্ষার পর স্থির করেছিল যে কোন জায়গাটায় হেলিকপ্টার নামতে পারে। হেলিকপ্টার স্থির হতেই ওরা নেমে এল। জিনিসপত্র নামানো হলে হেলিকপ্টার আবার একটা ট্রিপ দেওয়ার জন্য ফিরে গেল। এখানে তেমন শীত নেই, বরফের উপর দাঁড়িয়েও শরীর কনকন করছে না। শেরপারা অনেক হালকা শীত বস্ত্র পরে কাজ করছে। সমস্ত জিনিসপত্র পাহাড়ের গায়ে নিয়ে যাওয়ার পর শেরপাদের সঙ্গে কথা বলে তাঁবু টাঙানোর হুকুম দিলেন জন। পাহাড়ের আড়াল বাতাস আটকে রেখেছে। শেরপাদের সঙ্গে সাহেবদের হাত লাগাতে দেখে অর্জুন এগিয়ে এল।
তোমাকে ওসব করতে হবে না।
কেন?
কারণ তুমি তো জানো না কিভাবে টেন্ট টাঙাতে হয়, তাই না?
কথাটা সত্যি, কিন্তু সবাই যখন পরিশ্রম করছে তখন চুপচাপ দাঁড়িয়ে থাকতে খারাপ লাগে। অর্জুন দেখল ডেনা একটা বাক্স খুলে ফেলেছে এর মধ্যেই। সেখানে ছবি তোলার নানান সরঞ্জাম। ক্যামেরা ডেনা হাতছাড়া করেনি কখনো। দেখা গেল আর একটা ক্যামেরাকে সযত্নে বাক্সে রাখা হয়েছে। বাক্স পড়ে গেলে অথবা ধাক্কা লাগলেও যাতে ক্যামেরার কোনো ক্ষতি না হয় তার ব্যবস্থা রয়েছে। ক্যামেরায় ক্যাসেট ঢুকিয়ে ফোকাস ঠিক করছিল ডেনা। তারপর সে অর্জুনকে ক্যামেরায় ধরল।
ছবি দেখে কেউ বুঝতেই পারবে না যে কার ছবি তোলা হয়েছে, এত সাজ পোশাক সবার একই রকম লাগছে।
একটু হাঁটো তো।
একটু অবাক হলেও অর্জুন হাঁটল, তার ছবি তুলে ডেনা কাছে এলো।
এবার যারা তোমাকে চেনে তারা বুঝতে পারবে, প্রত্যেক মানুষেরই হাঁটার ভঙ্গি আলাদা।
আজকের দিনটা জিনিসপত্র গোছাতেই গেল। শেরপাদের জন্য দুটো বড় তাঁবু আর দলের সদস্যদের জন্য চারটে। মেয়ে দুজন এক তাঁবুতে, জনের সঙ্গে অর্জুন, আর পায়ের তলায় বরফের ওপর নাইলনের কার্পেট। একটা টেবিল, দুটো চেয়ার, দুটো হ্যামক, একটা স্টোভ এবং বেশ কিছুটা দূরে ল্যাট্রিন এবং টয়লেটের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করা হল। টিনের খাবারে হাত না দিয়ে প্রথম দিন শেরপাদের রান্না করা খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে লাঞ্চ সারা হল।
এখান থেকে সব থেকে কাছের গ্রামটা মাত্র 20 মিনিটের রাস্তা। হেলিকপ্টার যাওয়া আসা করছে, তবু কেউ কোনো খোঁজ খবর করতে কিন্তু এলো না। বুঝতেই পারছো, আমাদের আপ্যায়ন করার কোনো ইচ্ছাই ওদের নেই। এখন শত্রুতা করলে কতটা করবে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে। তাই কখনোই ক্যাম্প ফাঁকা করে আমরা বেরোব না, অন্তত দুজন পাহারায় থাকবে। কিন্তু একটা কথা সবাই মাথায় রেখো, কোনো মানুষের বিরুদ্ধে আমরা ওয়েপন্স ইউজ করব না, শুধু হিংস্র জন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য ওগুলো আনা।
অর্জুনের একটু অস্বস্তি হল, এরা সবাই নিউজিল্যান্ডের মানুষ, নিশ্চয়ই কলকাতা বা কাঠমান্ডু থেকে অস্ত্র সংগ্রহ করেননি, অথচ বোঝাই যাচ্ছে এদের সঙ্গে অস্ত্র আছে। কি করে নিয়ে এলেন? বিদেশ থেকে অস্ত্র নিয়ে আসা তো বেআইনি। বিকেলের মধ্যে জায়গাটাকে একটা ছোট্ট বসতি বলে মনে হচ্ছিল। শেরপাড়া বেরিয়েছিল খোঁজ খবর নিতে, তারা ফিরে এসে জানালো আশেপাশের বরফ বেশ শক্ত হয়ে আছে, লাঠি নিয়ে সহজেই গ্রামের দিকটায় যাওয়া যেতে পারে। তবে সেই ভালুকের পায়ের চিহ্ন তাদের চোখে পড়েনি। জন এতে হতাশ হলেন না, সবাইকে নির্দেশ দিলেন ভোর 6টার মধ্যে তৈরি হতে। সন্ধে নামল ঝুপ করে, সূর্য ডুবে গেলেও এক ধরনের আলো নেতিয়ে রইল বরফের ওপর। আকাশটাকে চমৎকার নীল রঙে ভরে গেল, এমন পরিষ্কার আকাশ কখনো দেখেছে বলে মনে পড়ল না অর্জুনের। লোকালয়ে মানুষের তৈরি নোংরা ধোঁয়া আকাশের চেহারা যে কতটা বদলে দিতে পারে তা এখানে এলেই বোঝা যায়। ঝটপট খাওয়া দাওয়া সেরে যে যার তাঁবুতে ঢুকে গেল। জন টেবিলে একটা ব্যাটারি চালিত আলো জেলে লেখা শুরু করলেন। ঝুলন্ত বিছানায় মানিয়ে নিতে সময় লাগল অর্জুনের। সন্ধ্যের পর ঠান্ডা বাড়তে শুরু করেছে, ভারী শীত বস্ত্র খুলে রেখে পুল ওভার পরে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়ল অর্জুন। শরীর গরম হতে একটু সময় লাগল।
আলো জ্বললে ঘুমোতে অসুবিধে হবে না তো?
না না, তবে এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই তো, তাই কখন ঘুম আসবে সেটা বুঝতে পারছি না।
অভ্যেস হয়ে গেলেই আর অসুবিধে হবে না। ওয়েল, তুমি নিশ্চয় চিন্তা করছো কিভাবে কাজ শুরু করবে।
চিন্তা করার মতো কিছুই তো পাইনি এখনো।
তাহলে কাল কিভাবে শুরু করবে কাজ?
শেরপাদের থেকে জানলাম 3টে গ্রাম আছে আমাদের কাছাকাছি, যে গ্রামের মন্দির থেকে ওগুলো চুরি গেছে সেটা কাছেই, প্রথমে ওখানেই যাব, তারপর দেখা যাক।
মনে রেখো, ওরা আমাদের এখন বন্ধু বলে ভাবছে না, তাই বুঝে শুনে।
বেশ তো, দেখাই যাক না।
অর্জুন কথাটা বলতেই জন আবার লেখার দিকে মন দিতে চাইলেন। অর্জুন সেটা লক্ষ্য করে একটু সময় নিল।
আচ্ছা মিস্টার বেলি, কিছু যদি মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
শিওর।
দলের কার কার সঙ্গে কোনো অস্ত্র রয়েছে?
সবার নিরাপত্তার জন্য আমরা একটা শক্তিশালী রিভলভার আর একটা রাইফেল এনেছি। ভারত এবং নেপাল গভর্নমেন্টের পারমিশন নিয়েই সেগুলো আনা হয়েছে।
কোথায় আছে ওগুলো?
ওই বক্সে। কেন বলো তো?
আপনি নিশ্চিত অন্য সদস্যরা কেউ নিজের অস্ত্র নিয়ে আসেননি?
অর্জুন, তুমি ভুলে যাচ্ছ, কাঠমান্ডু না হলেও কলকাতায় আমাদের কাস্টমসের মুখে পড়তে হয়েছে। ওখানকার সিকিউরিটি আমাদের ভালোভাবে চেক করেছে। কেউ যদি সঙ্গে অস্ত্র নিয়ে আসার চেষ্টা করে তখনই তার ধরা পড়ে যাওয়ার কথা, তাই না?
অর্জুন আর কথা বাড়াল না। অস্ত্র তো ইচ্ছে করলে কাঠমান্ডু থেকেও কেনা যায়, কিন্তু প্রশ্ন হল, যারা শুধু ভালুকের ছবি তুলতে এসেছে তারা অস্ত্র কেন নেবে? শুধুই আত্মরক্ষা? যে লোকটা জনকে প্রশ্ন করেছিল তার ভাবভঙ্গি ভালো লাগেনি অর্জুনের। একসময় আলো নিভিয়ে জন তার ঝুলন্ত বিছানায় উঠে পড়লেন। কিছুক্ষণ পর একটা একটানা শব্দ শুরু হল। শব্দটা যে কি প্রথমে তা বুঝতে পারছিল না অর্জুন, তারপর আওয়াজ বাড়তেই বুঝল হাওয়া বইছে। শোঁ শোঁ শব্দটা যেন ছুটে চলেছে পাগলের মতো, অথচ তাদের তাঁবুতে কোনো কম্পন নেই, অর্থাৎ পাহাড় তাদের আড়াল করে রেখেছে। শব্দটা একসময় কমে গিয়ে মিলিয়ে গেল, তারপর থেকেই টুপটাপ করে তুষার পড়তে শুরু করল তাঁবুর ওপর। সকালটা চমৎকার, দুজন শেরপা ছাড়া আর কাউকেই ক্যাম্পে দেখতে পেল না অর্জুন। ভোর হবার সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে গেছে। এই তুষারের রাজ্যে কোথায় যে ভালুক মহাশয়রা আস্তানা গেড়েছেন তাই খুঁজে দেখবে সবাই। বেরিয়ে যাবার আগে জন তাকে ডাকেননি। অভিযাত্রীদের মধ্যে মিলিটারি শৃঙ্খলা থাকে বলে পড়েছিল অর্জুন, দেখা যাচ্ছে কথাটা খাঁটি। একজন শেরপা তাকে একমগ চা আর বিস্কিট এনে দিল। ধোঁয়া ওঠা চা মুখে দিতে দিতেই তেজ হারাচ্ছে। অর্জুন দেখল আর একজন শেরপা ঝুল ঝাড়ার মতো কিছু একটা দিয়ে তাঁবুর গায়ে পড়া তুষার সরিয়ে দিচ্ছে। চা শেষ করে মগটা কিচেনে পৌঁছে দিয়ে আসার সময় অর্জুন দেখল জুডি তাঁবু থেকে বেরোচ্ছে।
গুড মর্নিং।
ইয়েস, গুড মর্নিং।
তুমি ওদের সঙ্গে গেলে না কেন?
আমার কাজ ছবি তোলা নয়, কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করা, আর সেটা ক্যাম্পেই করা সহজ।
তার মানে তোমার মন মেজাজ ঠিক নেই, তাই তো?
বাজে কথা বলতে বা শুনতে আমি পছন্দ করি না।
জুডি অন্যদিকে তাকালো। ডাক্তার মহিলাকে চটিয়ে লাভ নেই। অর্জুন শেরপাদের কাছ থেকে স্টিক চেয়ে নিয়ে হাঁটতে বেরোল। হালকা ধাতব সরু স্টিকের মাথায় ইংরেজি টি অক্ষর বসানো। সামনে চাপ দিলে বোঝা যায় তুষারে পা কতখানি ডুববে। হাঁটতে ভালো লাগছিল অর্জুনের। এখনো পায়ের তলায় হালকা তুষারে ঢাকা শক্ত বরফ পাওয়া যাচ্ছে। শেরপারা যেদিকে বলেছিল সেদিকে মিনিট পনেরো হাঁটার পর গ্রামটা দেখতে পেল সে। খুব ছোট গ্রাম নয়, দূর থেকেই মানুষের চলাফেরা নজরে এল। পাহাড়ের আড়ালে তাঁবু ফেলেছেন বলে জন হাওয়ার দাপট থেকে দলকে বাঁচাতে পেরেছেন। আর এই গ্রামটা তৈরি হয়েছে পাহাড়ের আর একটা দিকে, যাতে হাওয়া বা তুষার ঝড় পাশ কাটিয়ে চলে যেতে পারে, এবং সেই কারণেই মাটি দেখা যাচ্ছে, তুষার সর্বত্র ছড়িয়ে যেতে পারেনি। গ্রামের সীমানায় পা রেখে অর্জুন প্রথমে কাউকে দেখতে পেল না। যেটুকু নেপালি ভাষা তার জানা ছিল তাই সম্বল করে চিৎকার করে সে নিজের অস্তিত্ব জানান দিতে চাইল। হঠাৎ চারজন লোক পাহাড়ের আড়াল থেকে এগিয়ে এলো তার দিকে। তাদের দেখে শত্রু বলে মনে হল না অর্জুনের। কোত্থেকে এসছ?
আমি জলপাইগুড়ি থাকি।
লোকগুলো মুখ চাওয়াচাই করল নিজেদের মধ্যে। বোঝাই যাচ্ছে নামটা তারা কখনোই শোনেনি। এদের সম্পর্কে যা জেনেছে তাতে তো পৃথিবীর বেশিরভাগ জায়গার নামই এদের শোনার কথা নয়।
আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি।
তুমি কি কাঠমান্ডু থেকে হেঁটে হেঁটে এসছ?
না, আমি ওই অভিযাত্রীদের সঙ্গে হেলিকপ্টারে এসেছি।
ও, তাহলে তোমার সঙ্গে আমাদের কোনো কথা নেই। ওই সাদা চামড়ার লোকেদের আমরা বিশ্বাস করি না।
সে কি, কিন্তু আমার চামড়া তো সাদা নয়, দেখুন।
লোকগুলো আবার নিজেদের মধ্যে কথা বলল, তারপর ইশারা করল অর্জুনকে। ওদের অনুসরণ করে এগোতে গিয়ে অবাক হল অর্জুন। আশেপাশে কোথা থেকে যেন বিদেশি গানের সুর ভেসে আসছে। এই গ্রামে বিদ্যুৎ থাকার কথা নয়, কিন্তু ব্যাটারি চালিত রেডিও এসে গেছে। যারা ইদানিং কাঠমান্ডুতে যায় নিশ্চয়ই তাদের দৌলতেই এটা সম্ভব হয়েছে। বাচ্চা মেয়েরা তাকে দেখছিল আগ্রহ নিয়ে। পাথর এবং সিমেন্ট দিয়ে তৈরি কিছু বাড়ি নজরে এল, বাকিগুলো কাঠের। এখানে পায়ের তলায় বরফ নেই। গ্রামটা মোটেই হতশ্রী নয়। জন বলেছিল যখন বরফ পড়ে না তখন পাহাড়ে এরা ফসল ফলায়, আর জঙ্গলের কাঠ তো রয়েইছে, এইভাবেই উপার্জন করে এরা। একটা গুহার সামনে সুন্দর চাতালে দশ বারো জন মানুষ বসেছিল। এই চারজন এগিয়ে গিয়ে তাদের খবরাখবর দিল। গুহার মুখটা খুব সুন্দরভাবে সাজানো। যারা বসেছিল তাদের একজন তাকে এমন ভাষায় জিজ্ঞেস করল যার একটা শব্দও বোধগম্য হল না। প্রথম লোকটা তার কথাগুলো নেপালিতে তর্জমা করতে লাগল। আমাদের প্রধান জানতে চাইছেন তুমি ওই সাদা চামড়ার লোকদের সঙ্গে কেন এসছ?
আসলে আমি সমতলের মানুষ, পাহাড়ে চড়ার তেমন অভিজ্ঞতা নেই। ওদের সঙ্গে হেলিকপ্টারে না এলে হয়তো এখানে অব্দি আসতেই পারতাম না।
তোমার এখানে আসার উদ্দেশ্য কি?
আমি শুনেছি তোমাদের দুটো পবিত্র জিনিস চুরি গেছে। ওগুলো কারা চুরি করেছে এবং কোথায় আছে সেটা আমি খুঁজে বের করতে চাই। তোমাদের সাহায্য করতেই কিন্তু আমার এখানে আসা।
তুমি কি পুলিশ?
না, তবে আমি সত্য সন্ধানী। সত্যি খুঁজে বের করাই আমার কাজ।
এই খবরটা তোমাকে কে দিল?
তোমাদের গ্রামেরই এক ছেলে, এখন যিনি কাঠমান্ডুর ডাক্তার।
তুমি যার কথা বললে, সে ছোটবেলা থেকেই সাদা চামড়ার লোকদের সঙ্গে মিশে নিজের শিকড় হারিয়েছে। এই গ্রামে সে খুবই কম আসে, ওর বাবা মা পর্যন্ত ছেলের কাছে গিয়ে থাকতে চায় না, ওকে আমরা পুরোপুরি বিশ্বাস করি না।
কিন্তু উনি তোমাদের কথা খুবই ভাবেন। তাছাড়া তোমরা কি চাও না যে তোমাদের হারিয়ে যাওয়া পবিত্র জিনিসগুলো ফেরত পেতে?
নিশ্চয় চাই, কিন্তু ওগুলো হারিয়ে যায়নি, চুরি করা হয়েছে।
তাই এ বিষয়ে তোমরা নিঃসন্দেহ, তাই তো?
নিশ্চয়ই, ওই পবিত্র গুহায় ওগুলো রাখা ছিল, কয়েকদিন আগেই সেগুলো উধাও হয়ে গেল। অথচ ওই পবিত্র মাথা গায়ের চামড়া যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা রক্ষা করে এসেছেন। ওগুলো যতদিন নিরাপদে ছিল ততদিন গ্রামে কোনো অশান্তি হয়নি।
কিন্তু যে বা যারা চুরি করবে তাদের স্বার্থটা কি, কি মনে হয়?
আজ থেকে অনেক বছর আগে এক সাদা চামড়ার দল এসে তখনকার প্রধানকে রাজি করিয়ে ওই পবিত্র জিনিসগুলো নিয়ে গেছিল তাদের দেশে। ওগুলো পাহারা দেবার জন্য গ্রামের দুজন লোক সঙ্গে গেছিল। তখনই সারা পৃথিবীতে জানাজানি হয়ে গেছে ওগুলোর কথা। ওগুলো অবশ্য ঠিকঠাক করে ফিরিয়ে দিয়েছিল, তবু ওগুলোকে দেখতে ক্রমাগত সাদা চামড়াদের আসা যাওয়া চলছিল। বহু টাকা দিয়ে কিনেও নিতে চেয়েছিল কেউ কেউ, আমরা বিক্রি করিনি, সেই লোভেই চুরি করল। অতএব সাদা চামড়ার মানুষদের সঙ্গে আমরা কোন রকম সহযোগিতা করব না।
তোমাদের গ্রামের ছেলে এখন ডাক্তার, তিনি কখনোই তোমাদের ক্ষতি চাইবেন না, কারণ তিনিও তোমাদেরই একজন। আর তোমাদের ভালো চান বলেই ওই পবিত্র জিনিসগুলো খুঁজে বের করতে আমাকে তিনি এখানে পাঠিয়েছেন। আমি কিন্তু সাদা চামড়ার মানুষ নই, তাদের সঙ্গে এসেছি মাত্র।
তুমি পুলিশ নও, দেখে মনে হচ্ছে শরীরে তেমন শক্তিও নেই, নিজেই বললে পাহাড়ে চড়ার অভিজ্ঞতাও নেই, তুমি কি করে খুঁজে বের করবে? অর্জুন চারপাশে তাকাল, একটা বিশাল পাথর দেখতে পেল সে। ওটাকে সরানো তো দূরের কথা, নড়ানোর শক্তিও তার নেই।
আচ্ছা, আপনাদের গ্রামের কেউ ওই পাথরটাকে ঠেলে সরাতে পারবে?
পাগল, কারোর ক্ষমতা নেই ওটাকে সরাবার, তিনটে মানুষ একসঙ্গে চেষ্টা করেও পারবে না।
আমি যদি সরিয়ে দিই?
দোভাষী অর্জুনের এই কথা তর্জমা করতেই সবাই হেসে উঠল। অর্জুন চারপাশে তাকাল, একটা কোদালের মতো জিনিস নজরে এল তার। সে ওটাকে তুলে পাথরের পেছনে চলে এল। বিরাট পাথরটা দাঁড়িয়ে আছে মাটির ওপর, সে কোদাল চালাল। সবাই ভিড় করে এলো তার চারপাশে। প্রায় মিনিট ১৫ লাগলো গর্তটাকে বড় করতে। তারপর একেবারে পাথরের ধার ঘেঁষে যতটা সম্ভব এগিয়ে গেল সে। তারপর উল্টো দিকে গিয়ে সমস্ত শক্তি দিয়ে পাথরটাকে ঠেলতেই সেটা নড়ে কাত হয়ে গেল। সঙ্গে সঙ্গে চাপা গুঞ্জন উঠল।
তাহলে দেখলে তো, শুধু শক্তি দিয়ে যেটা সম্ভব নয়, একটু বুদ্ধি খরচ করলেই সেটা সম্ভব। পর
এই ঘটনার পর ওরা অর্জুনকে গ্রহণ করবে বলেই ঠিক করল। চাতালে বসিয়ে ওরা ওকে চমড়ি গায়ের দুধ খাওয়াল। তারপর ওকে ওরা সেই পবিত্র গুহাগুলোর মধ্যে নিয়ে গেল। অর্জুন অবাক হয়ে দেখল গুহার প্রান্তে বেদির ওপর বিশাল শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, অর্থাৎ এরা শৈব। কিন্তু চারপাশে তো বৌদ্ধ মন্দিরের স্মারক চিহ্ন ছড়ানো। ডান দিকে একটা উঁচু পাথর দেখাল দোভাষী। ইয়েতির মাথা আর ছাল ওর উপর রাখা ছিল। সেবার বিদেশ থেকে ফেরার সময় একটা কাঁচের বাক্স আনা হয়েছিল, তার মধ্যেই রাখা ছিল। এই গুহায় ঢোকার অন্য কোনো পথ নেই, যে চুরি করেছে তাকে আসতে হবে সামনে দিয়েই। সন্ধ্যের আগে গুহার মুখ বন্ধ করে দেওয়া হয়। চুরি হয়েছে রাতেই, কারণ সকালে মন্দিরের দরজা খোলার পর ওগুলো আর দেখা যায়নি। অথচ গুহার মুখ বন্ধ ছিল সারা রাত।
গ্রামের সবাই এই গুহায় পুজোর জন্য আসেন?
হ্যাঁ, তবে আগের মতোই সবাই আর পুজো দেয় না, বিশেষ করে যারা কাঠমান্ডু যাওয়া আসা করে তাদের মধ্যে কেউ কেউ আলাদা হয়ে গেছে।
তা পুজোর পুরোহিতকে?
ওই পবিত্র জিনিসগুলো চুরি হয়ে গেছে বলে উনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই আপাতত পুজো বন্ধ আছে। তিনি সুস্থ হলে আবার পুজো শুরু হবে।
একবার তার সঙ্গে দেখা করা যায়?
গ্রাম প্রধানের সঙ্গে কথা বলে দোভাষী তাকে নিয়ে গেল যে বাড়িতে। তাকে ঠিক বাড়ি বলা চলে না, কাঠের ঘরটার অবস্থা খুবই করুণ, তবে ঢালু ছাদ এখনো মজবুত, সম্ভবত তুষারের চাপ সহ্য করার জন্যই ওটুকু রয়েছে। দরজা ভেজানো, দোভাষী সেটাকে ঠেলতেই খুলে গেল। ছোট্ট ঘরের ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ বেরিয়ে এল। দোভাষী তার নিজের ভাষায় কিছু একটা বলে অর্জুনকে ইশারা করল ভেতরে ঢুকতে। কোনো রকমে মাথা নিচু করে ভেতরে ঢুকতেই অর্জুন দেখতে পেল আপাদ মস্তক কম্বল এবং ভেড়ার লোম সমেত চামড়া জড়িয়ে কেউ শুয়ে আছে। লোকটির মাথার পাশে গালে হাত দিয়ে বসে আছে এক বৃদ্ধা। চুরি যাবার পর থেকে সেই যে জ্বর এসছে তা আর কমছে না, এখন জ্বর আরও বেড়েছে, কথা বলার শক্তি নেই। অর্জুন তার মুখ থেকে চাপা সরিয়ে দিতে বলল। দুভাষী সেটা জানাতে বৃদ্ধা কম্বল গলার উপর নামিয়ে দিল। অর্জুন দেখল বৃদ্ধের মুখ শুকিয়ে গেছে, চোখ বন্ধ, নিঃশ্বাস পড়ছে দ্রুত। কপালে হাত দিয়ে দেখল জ্বর ভালোই।
ওর জ্বর তো বেশ ভালোই, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে না কেন?
তিন দিনের পথ, যেতে যেতেই মারা যাবে।
অর্থাৎ কোনো চিকিৎসাই হচ্ছে না?
হচ্ছে, পাশের গ্রামের একজন আছেন যিনি গাছের পাতা শেকড় এইসব দিয়ে অসুখ সারান, তিনি এসে দেখে গেছেন তিন দিন আগে। তার ওষুধই খাওয়ানো হচ্ছে কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। অভিশাপ নেমেছে এই গ্রামের ওপর। গ্রামের মেয়ে পুরুষ বুড়োর দল যে যার বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে দেখছে। অর্জুন তাদের দিকে তাকিয়ে হাত নাড়তে তারা হাসল।
আচ্ছা, এই কাঠমান্ডুর হাসপাতালের ডাক্তার কোন বাড়িতে থাকতেন? ওর বাবা মা নিশ্চয়ই বেঁচে আছেন, আমি একবার তাদের সঙ্গে কথা বলতে চাই।
দোভাষী তাকে নিয়ে এলো গ্রামের শেষ প্রান্তে। এখানে বরফ নেই, দূরে তুষারের মাঠ পড়ে রয়েছে। বাড়িটা সুন্দর, দেখলেই বোঝা যায় গৃহস্থের অবস্থা ভালো। সামনে কিছু গাছ লাগানো হয়েছে। দোভাষী ডাকতেই এক বৃদ্ধ বাইরে বেরিয়ে এলেন। লম্বা মঙ্গলয়েড চোখ মুখ, হাঁটাচলায় অসুস্থতা ধরা পড়ে। ইনি বিদেশ ঘুরে এসছেন, আর তুমি যার কথা বললে ইনি হচ্ছেন তার বাবা।
নমস্কার, আমি অর্জুন, আপনার ছেলের সঙ্গে আমার পরিচয় হয়েছে কাঠমান্ডুতে। আপনি তো লন্ডনে গিয়েছিলেন, তাই না?
জি, কুইন্স হাউস, ভেরি বিগ, হম, আভি সিক, ভেরি সিক।
সে কি হয়েছে আপনার এক্স্যাক্টলি?
হার্ট অ্যাটাক। আমার ছেলে বলেছে ঘরের বাইরে না যেতে, উঠা নামা না করতে। আমার ছেলে তো ডাক্তার। আচ্ছা, কুইন কি মারা গেছেন? খুব ভালো ছিলেন উনি?
না না, উনি ভালো আছেন, ওর ছেলের বউ মারা গেছে। তা আপনি যখন অসুস্থ তখন ছেলের কাছে গিয়ে থাকেন না কেন? সেখানে থাকলে তো আপনার ভালো চিকিৎসা হতো, এখানে তো কোনো ডাক্তারও নেই।
নো, দিস ইজ গুড। এই জায়গা আমার জায়গা, এখান থেকে বেরোলে আমি এমনি মরে যাব। তাছাড়া এই অসুখে যা যা ওষুধ লাগে সব ছেলে আমাকে দিয়ে গেছে।
আপনি নিশ্চয় শুনেছেন যে আপনাদের মন্দির থেকে ইয়েতির মাথা এবং চামড়া চুরি গেছে, এই ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়?
হিলারি বলেছিল ওগুলো ভালুকের, ইয়েতি বলে কিছু নেই, কিন্তু তবু লোকে বিশ্বাস করে ইয়েতি আছে। যারা বিশ্বাস করে তাদের কাছে বিক্রি করলে প্রচুর টাকা নিশ্চয়ই পাওয়া যাবে। টাকার লোভে চুরি করেছে কেউ।
ঠিক কাকে সন্দেহ করেন?
কি করে জানব কখন কার লোভ হচ্ছে? এই যে এরও তো লোভ হতে পারে। এখন তো সব কাঠমান্ডুতে গিয়ে সব সিনেমা দেখে।
ওগুলো চুরি গেছে বলে গ্রামের সবাই সাদা চামড়াদের ওপর রেগে গেছে, কিন্তু তারা চুরি করেনি। আপনার কি মনে হয়?
আমি জানি না।
আপনি তো বিদেশ গেছিলেন ওগুলো নিয়ে, তখন কেউ চুরি করতে পারল না, কিন্তু এত বছর পর চুরি হলো। সাদা চামড়ার লোক চুরি করতে এত বছর অপেক্ষা করত, আপনাকে বিদেশে নিয়ে গিয়ে সেখানেই তো চুরি করতে পারত, করত না? কি মনে হয়?
আমি জানি না, শুধু জানি ওরা যেসব জায়গায় থাকে সেখানে কোনো মানুষ থাকতে পারে না। রাস্তায় চলতে গেলে একে অন্যের সঙ্গে ধাক্কা লাগে। ওরকম জায়গায় মানুষ ভালো হতেই পারে না।
তাহলে ওদের কুইনকে ভালো বললেন কেন?
কুইন যে বাড়িতে থাকেন সেখানে ভিড় নেই, বিশাল বাড়ি, বাগান, কত বড় বড় ঘর।
আচ্ছা, আপনার ছেলে কি কি ওষুধ দিয়েছে একবার দেখতে পারি?
বৃদ্ধ কোন রকমে ঘরে গেলেন, তারপর ফিরে এলেন একটা টিনের বাক্স নিয়ে। বাক্সটা খুলে হার্ট এবং প্রেসারের ওষুধ দেখতে পেল অর্জুন, সঙ্গে আরো নানান ক্যাপসুল ও ট্যাবলেট, প্রায় 3 মাসের রসদ রয়েছে। বাক্স থেকে 2 ক্রোসিন ট্যাবলেট তুলে নিয়ে সেটা বৃদ্ধকে ফেরত দিল অর্জুন। আবার আসবে জানিয়ে সে দোভাষীর সঙ্গে ফিরে আসছিল। পুরোহিতের ঘরের সামনে পৌঁছে ও দরজা ঠেলে ভেতরে ঢুকল, একটা ক্রোসিন ট্যাবলেট বের করল সে পকেট থেকে।
শোনো, এইটা ওকে জল দিয়ে খাইয়ে দিও।
এটা খেলে যদি মরে যান?
উনি এইভাবে থাকলে কদিনের মধ্যে এমনিতেই মারা যাবেন, আর সেটা বিনা চিকিৎসার জন্য, ট্যাবলেটের জন্য নয়।
দোভাষীর কথায় বৃদ্ধা ট্যাবলেটটা জলের সঙ্গে খাইয়ে দিল বৃদ্ধকে। অর্জুন কম্বল এবং ছাল কোমরের নিচে নামিয়ে দিল, তারপর বেরিয়ে এলো বাইরে। গুহার কাছে ফিরে এলো ওরা।
এই গ্রাম থেকে যারা কাঠমান্ডু যাওয়া আসা করে তারা সবাইকে এখন এখানেই রয়েছে?
হ্যাঁ।
চুরির পর গ্রাম থেকে কেউ নিরুদ্দেশ হয়নি?
তাহলে তো বুঝতেই পারতাম যে সেই চুরিটা করেছে।
যে লোকটা খবর দিতে গেছিল সে ফিরে এসেছে?
হ্যাঁ, গত রাত্রেই ফিরেছে।
তা আপনারা কাউকে সন্দেহ করেন?
কারো নাম বলতে পারবো না, তবে এর পেছনে সাদা চামড়ারাই আছে। ওদের একটা দল চুরি যাবার পরেই গ্রামের এত কাছে তাঁবু ফেললো কেন? নিশ্চয়ই পবিত্র জিনিসগুলোকে চোর কাছে পিঠের বরফের মধ্যে লুকিয়ে রেখেছিল, সেটা ওরা জানে, তাই নিয়ে যেতে এসছে। হাসছো কেন?
না, আসলে ওদের এই অভিযানের প্রস্তুতি শুরু হয়েছিল 1 বছর আগে। এখানে আসতে দেশব অনুমতি পাওয়া দরকার সরকারের পক্ষ থেকে, তার ব্যবস্থা করতে অনেক সময় লেগেছিল। তোমাদের পবিত্র জিনিসগুলো যদি চুরি না হতো তাহলেও কিন্তু ওরা আসত। ওদের আসার সঙ্গে এই চুরির কোনো সম্পর্ক নেই, ওরা এসেছে তুষার ভালুকের ছবি তুলতে।
তুষার ভালুক? তার ছবি তুলবে ওরা?
হ্যাঁ, তাতে নিশ্চয়ই তোমাদের কোনো আপত্তি নেই।
দোভাষী গুহার সামনে বসা মানুষগুলোকে খবরটা জানাতেই তারা হো হো করে হেসে উঠল। যাক, আমাদের কাজটা সহজ হয়ে গেল, আমাদের আর কিছুই করতে হবে না।
মানে?
এই তুষার ভালুকগুলো খুব চালাক, খুব বুদ্ধি ওদের, শক্তিও তেমন। ওদের সঙ্গে টক্কর দেওয়া সহজ নয়, শেষ হয়ে যাবে সাদা চামড়ারা। যাকে, তুমি বুদ্ধি খরচ করে চোরকে ধরতে পারবে? অর্জুন জবাব দিতে গিয়ে থেমে গেল। কয়েকটা ছেলে সেই বড় পাথরের নিচে অর্জুনের খোঁড়া গর্তটাকে এতক্ষণে বিশাল করে ফেলেছে।
এই হতে বারণ করো, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে।
লোকটা বুঝতেই পারল না কথাটা, হলদে দাঁত বের করে হাসতে লাগল। এরপর ছেলেগুলো একসঙ্গে পাথরটাকে পেছন থেকে ঠেলতেই সেটা মরে উঠল, এবং যেহেতু তার নিচে আর মাটির বাঁধন নেই তাই গড়িয়ে গেল তৈরি করা গর্তে, এবং সেই চাপে গর্ত ডিঙিয়ে ঢালু জমিতে পড়ে মুহূর্তেই দ্রুত বেগে পাক্ষে থেকেতে নামতে লাগল নিচের দিকে। চারিধার থেকে চিৎকার উঠল, নিচের মানুষজন ছুটে পালাতে লাগল। একটা মুরগি পালাতে পারল না, অনেক ভাঙচুর করে পাথরটা নিচে বরফের ওপর যখন আছড়ে পড়ল তখন দেখা গেল মুরগির শরীরটা কাগজের মতো মাটির ওপর আটকে আছে, চারপাশের মানুষ যেন মুখ হয়ে গেছে।
এই জন্যে আমি নিষেধ করেছিলাম, তুমিও কিছু বললে না, ভাগ্য ভালো কোনো মানুষ ওই পাথরের সামনে পড়েনি।
দোভাষী কিছু বলার আগেই গ্রাম প্রধানরা চিৎকার করে উঠল, সবাই 2 হাত আকাশে ছুঁড়ে কিছু একটা বলছে। সেটা যে উল্লাসের অভিব্যক্তি তা বুঝতে সময় লাগল। লোকগুলো ছুটে এসে অর্জুনের সামনে হাত জোর করে দাঁড়াল। তোমার কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের পূর্বপুরুষরা জ্ঞান হওয়ার পর থেকেই ওই পাথরটাকে ওখানে দেখে এসছে। আমরা সবাই মানি ওটা একটা শয়তান, এই মন্দিরের বাইরে শয়তানটা যুগ যুগ ধরে বসে আছে। যখনই কেউ ঝগড়া বা মারপিট করে ঠিক দেখা গেছে তাদের একজন এই পাথরটার পাশে গেছিল, আমাদের কারোর ক্ষমতা হয়নি ওটাকে সরাবার। তোমার জন্য শয়তানটাকে গ্রাম থেকে দূর করা গেল, তুমি আমাদের খুব উপকার করলে। এরকম কাকতালীয় ঘটনা অর্জুন কল্পনা করেনি। এক লহমায় সে গ্রামের মানুষের প্রিয় হয়ে গেল। প্রধানের নির্দেশে এক ঘটি দুধ আর চমড়ি গায়ের দুধ থেকে তৈরি শক্ত ছুরপি দেওয়া হল। খিদে পেয়েছিল অর্জুনের, কৌতূহলী দৃষ্টি নস্যাত করে সে খেয়ে নিল। আমরা বিশ্বাস করি তুমি চোর ধরে দিতে পারবে, আর যেহেতু তুমি ওই সাদা চামড়াদের সঙ্গে এসছো তাই ওদের কোনো ক্ষতি আমরা করব না। তবে তুমি ওদের বলে দিও ওরা যেন আমাদের গ্রামে না ঢোকে।
বেশ, ওরা ঢুকবে না, তবে যদি ওই দলের দুজন ভদ্রমহিলা আসতে চান।
মেয়েদের আমরা শ্রদ্ধা করি, তাদের উপর আমাদের কোনো রাগ নেই, তুমি সঙ্গে থাকলে আমাদের আপত্তি নেই।
শুনছিলে সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস ইয়েতির আত্মীয়র প্রথম পর্ব। অখণ্ডভাবে উপন্যাসটা কিন্তু ইতিমধ্যেই রিলিজ করে গেছে আমাদের স্পটিফাই চ্যানেলে, শুনতে ভুলো না। কাহিনী সমরেশ মজুমদার, গল্প পাঠে এবং দোভাষীর চরিত্রে ছিল রণদীপ, অর্জুন শেরপা এবং পুরোহিতের চরিত্রে ও পর্ব পরিচালনায় ছিলাম আমি অনুভব, জন বেইলির চরিত্রে ছিল অভিযান, ডেনার চরিত্রে ছিল রিয়া, জুডির চরিত্রে ছিল দিতিপ্রিয়া, প্রবীণলালের চরিত্রে ছিল কৌশিক, ডাক্তারের চরিত্রে ছিল রক্তিম, ডাক্তারের বাবার চরিত্রে ছিল শান্তম, গোপালের চরিত্রে ছিল লিও, মানিকলালের চরিত্রে ছিল পার্থ, ভানুদার চরিত্রে ছিল ইন্দ্রনীল এবং অন্যান্য চরিত্রে ছিল খুশি, পিয়ালি এবং কৌশিক। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে শুভজিৎ, নাট্যরূপে সহায়তা করেছে সৌরিমা এবং পোস্টার ডিজাইনিং প্রীতম দেব। তাহলে কেমন লাগলো এই উপন্যাসের প্রথম পর্ব? অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও, আর হাইপ পয়েন্টসটা অবশ্যই বাড়িও। তাহলে চলো দেখা হচ্ছে উপন্যাসে দ্বিতীয় তথা অন্তিম পর্বে। স্টে টিউনড।